তাইরের বিস্মৃত সত্তর বছর
তাইরের বিস্মৃত সত্তর বছর
সব নবী বিশ্বের শেষকে চিহ্নিত করেন।
প্রাচীন নবীদের প্রত্যেকে তাদের নিজ সময়ের তুলনায় আমাদের সময়ের জন্যই বেশি কথা বলেছেন, তাই তাদের ভবিষ্যৎবাণী আমাদের জন্য প্রযোজ্য। এ সকল বিষয় তাদের উপর উদাহরণ স্বরূপ ঘটিয়েছিল এবং এগুলি আমাদের সতর্কতার জন্য লিখিত হয়েছে, যাদের ওপর যুগসমূহের পরিসমাপ্তি এসে পৌঁছছে। এক করিন্থীয় ১০:১১। তারা নিজেদের জন্য নয় বরং আমাদের জন্যই ওই বিষয়গুলির সেবা করেছিলেন, যেগুলি এখন তোমাদের কাছে জানানো হয়েছে তাদের দ্বারা, যারা স্বর্গ থেকে প্রেরিত পবিত্র আত্মার সঙ্গে তোমাদের কাছে সুসমাচার প্রচার করেছে, যেসব বিষয়ের মধ্যে স্বর্গদূতগণ দৃষ্টি নিবদ্ধ করতে আকাঙ্ক্ষা করে। এক পিতর ১:১২। বাইবেল তার ধনরত্নসমূহ এই শেষ প্রজন্মের জন্য সঞ্চিত করে একত্রে বেঁধে রেখেছে। পুরাতন নিয়মের ইতিহাসের সকল মহান ঘটনা ও গুরুগম্ভীর কার্যাবলী এই শেষ দিনগুলোতে কলিসিয়ার মধ্যে নিজেদের পুনরাবৃত্তি করেছে এবং করছে। নির্বাচিত বার্তাসমূহ খণ্ড ৩:৩৮-৩১৩ নি।
বাইবেলের সব গ্রন্থের সমাপ্তি ঘটে প্রকাশিত বাক্য গ্রন্থে।
প্রকাশিত বাক্যে বাইবেলের সব বই মিলিত হয়ে সমাপ্ত হয়। প্রেরিতদের কার্যাবলী ১৮:৫০।
পৃথিবী গ্রহের অধিবাসীদের জন্য চূড়ান্ত সতর্কবার্তাটি প্রকাশিত বাক্যের ১৮ অধ্যায়ে চিহ্নিত করা হয়েছে।
এই সব ঘটনার পরে আমি দেখলাম মহান ক্ষমতাসম্পন্ন আরেকজন স্বর্গদূত স্বর্গ থেকে নেমে এলেন। তার মহিমায় পৃথিবী আলোকিত হয়ে উঠল। তিনি প্রবল স্বরে চিৎকার করে বললেন, মহান বাবিল পড়ে গেছে, পড়ে গেছে, এবং তা দুষ্ট আত্মাদের আবাসস্থল হয়েছে, প্রত্যেক অপবিত্র আত্মার আশ্রয়স্থল এবং প্রত্যেক অপবিত্র ও ঘৃণ্য পাখির খাঁচা হয়েছে, কারণ সব জাতি তার ব্যভিচারের ক্রোধের মদ পান করেছে। পৃথিবীর রাজারা তার সঙ্গে ব্যভিচার করেছে এবং পৃথিবীর বণিকেরা তার বিলাসিতার প্রাচুর্যের দ্বারা ধনী হয়ে উঠেছে। প্রকাশিত বাক্য ১৮:১-৩।
ব্যাবিলন দ্য গ্রেট বাক্যাংশটি রোমান ক্যাথলিক চার্চকে প্রতিনিধিত্ব করে এবং ঈশাইয়ার ২৩তম অধ্যায়ে ব্যাবিলন দ্য গ্রেটকে টায়র হিসেবে উপস্থাপিত করা হয়েছে।
টাইরের বিষয়ে ভবিষ্যৎবাণী, হ্যাঁ তার্শিসের জাহাজগণ ক্রন্দন কর, কারণ তা উজাড় হয়ে গেছে, ঘরবাড়ি নেই, প্রবেশও নেই। কৃত্রিম দেশ থেকে সেই সংবাদ তাদের কাছে প্রকাশিত হয়েছে, নীরব হও হে দ্বীপবাসীরা, তোমাদেরকে যাদের পরিপূর্ণ করেছিল সাগরপথে যাতায়াতকারী সিদনের ব্যবসায়ীরা, আর বহু জলের দ্বারা শিহরের বীজ, নদীর ফসল, তার আয় এবং সে জাতিদের বাণিজ্য কেন্দ্র, লজ্জিত হও হে সিদন, কারণ সমুদ্রই কথা বলেছে, সমুদ্রের শক্তিই বলেছে, আমি প্রসব কষ্ট পাই না, সন্তান জন্ম দিই না, যুবকদের লালন করি না, কুমারীদের প্রতিপালন করি না। মিশর সম্বন্ধে সংবাদে যেমন তারা ব্যথিত হয়েছিল, তেমনি টাইর সম্বন্ধে সংবাদে তারা কঠোরভাবে ব্যথিত হবে। তার্শিসে পাড়ি দাও, ক্রন্দন কর, হে দ্বীপবাসীরা, এ কি তোমাদের সেই আনন্দময় নগরী যার প্রাচীনত্ব আদিকাল থেকে? তার নিজের পায়েই সে পরবাসে দূরে চলে যাবে। টাইরের বিরুদ্ধে, সে মুকুটধারী নগরীর বিরুদ্ধে এ পরামর্শ কে নিয়েছে, যার বণিকেরা রাজপুত্র, যার ক্রয় বিক্রেতারা পৃথিবীর সম্মানিত জন? সেনাবাহিনীর প্রভুই তা স্থির করেছেন, সমস্ত জাঁকজমকের অহংকার কলুষিত করতে এবং পৃথিবীর সমস্ত সম্মানিত জনকে অবমাননায় নামাতে। তোমার দেশে নদীর মতো প্রবাহিত হও, হ্যাঁ তার্শিসের কন্যা, আর শক্তি অবশিষ্ট নেই, তিনি সমুদ্রের ওপর তার হাত প্রসারিত করেছেন, তিনি রাজ্যসমূহ কাঁপিয়েছেন, প্রভু বণিক নগরীর বিরুদ্ধে আজ্ঞা দিয়েছেন তার দুর্গসমূহ ধ্বংস করতে, আর তিনি বলেছেন, হ্যাঁ পদদলিত কুমারী, সিদনের কন্যা, তুমি আর আনন্দ করবে না, উঠে দাঁড়াও, কৃত্রিমে পাড়ি দাও, সেখানেও তুমি বিশ্রাম পাবে না। কালদীয়দের দেশটি দেখ, এই জাতি ছিলই না যতক্ষণ না অসুর মরুভূমিবাসীদের জন্য তাকে প্রতিষ্ঠা করেছিল। তারা তার মিনারগুলি স্থাপন করল, তার প্রাসাদসমূহ উঠাল, আর তিনি তাকে ধ্বংসে পরিণত করলেন। হ্যাঁ তার্শিসের জাহাজগণ, ক্রন্দন কর, কারণ তোমাদের শক্তি উজাড় হয়ে গেছে। আর সেই দিনে এমন হবে যে তাইর ৭০ বছর পর্যন্ত বিস্তৃত থাকবে, এক রাজ্যের দিনগুলির মতো। ৭০ বছরের শেষে তাইর এক বেশ্যার মতো গান গাইবে, বিনা হাতে নাও, নগর জুড়ে ঘুরে বেড়াও, হ্যাঁ বিস্মৃত বেশ্যা, মধুর সুর তোলো, বহু গান গাও, যাতে তোমার কথা স্মরণ হয়। আর ৭০ বছরের শেষে এমন হবে যে প্রভু তাইরকে দর্শন করবেন এবং সে তার উপার্জনের দিকে ফিরবে, পৃথিবীর মুখের সকল রাজ্যসমূহের সঙ্গে ব্যভিচার করবে, আর তার বাণিজ্য ও তার মজুরি প্রভুর জন্য পবিত্র হবে, তা আর সঞ্চিত বা জমা করা হবে না, কারণ তার বাণিজ্য প্রভুর সামনে বসবাসকারীদের জন্য হবে, যাতে তারা পর্যাপ্ত আহার পায় এবং টেকসই বস্ত্র থাকে। যিশাই 2:23-18।
সিস্টার হোয়াইট লিখেছেন, পুরাতন নিয়মের ইতিহাসের সকল মহান ঘটনা ও গম্ভীর কার্যাবলী এই শেষ দিনগুলোতে গির্জার মধ্যে পুনরাবৃত্তি হয়ে এসেছে এবং হচ্ছে। যিশাইয়ার 23 অধ্যায় জাতিসংঘ, পোপতন্ত্র, যুক্তরাষ্ট্র এবং ইসলামের ভবিষ্যৎবাণীমূলক সম্পর্কসমূহ নিয়ে আলোচনা করে। এই সত্যগুলো বোঝার জন্য অধ্যায়ের কিছু প্রতীককে ঐশী প্রেরণায় সংজ্ঞায়িত করা আবশ্যক। প্রতীকগুলো একবার সংজ্ঞায়িত হয়ে গেলে ঘটনাক্রমটি যথেষ্ট সরল হয়ে যায়। অধ্যায়ে যে প্রতীকগুলো সংজ্ঞায়িত করা দরকার সেগুলো হল
ভার, টাইর, পতিতা, আশিরীয়, কালদীয়দের দেশ, বুরুজ ও প্রাসাদ, তার্শিস, শিহরের বীজ, কিত্তিমের দেশ, সিদোন, বণিকদের নগর, মিশরের সংবাদ এবং টাইরের সংবাদ, হাহাকার, এক কন্যা, 70 বছর, এক রাজার দিনগুলি, বিস্মৃতি এবং স্মরণ।
প্রথম পদে বার্ডেন শব্দটি টাইরের রাজ্যের বিরুদ্ধে সর্বনাশের একটি ভবিষ্যৎবাণীকে চিহ্নিত করে।
বোঝা H4853-H5375 থেকে একটি বোঝা, বিশেষত খাজনা অথবা ধারণাগতভাবে বহন কাজ, রূপকভাবে একটি উচ্চারণ, প্রধানত শাস্তির ঘোষণা, বিশেষ করে গান, মানসিক আকাঙ্ক্ষা, বোঝা, বয়ে নিয়ে যাওয়া, ভাববাণী, এক্স তারা স্থাপন করে, গান, খাজনা।
টাইরের ভার হল বাইবেলের বহু অংশের একটি, যেখানে রোমান ক্যাথলিক চার্চের ওপর চূড়ান্ত বিচারকে চিহ্নিত করা হয়েছে। ভার শব্দটি ব্যবহার ও সংজ্ঞা উভয় দিক থেকেই এক ধরনের ভাববাণী, এবং মূলত ধ্বংসের ভাববাণী। ইশাইয়ার গ্রন্থে 11টি ভার আছে এবং 8 বার এই শব্দটি কাঁধে বহন করা বোঝা বোঝাতে ব্যবহৃত হয়েছে। যে 11 স্থানে ভার শব্দটি ধ্বংসের ভাববাণী হিসেবে এসেছে সেগুলো হল ইশাইয়া 13:15:17:19:19:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:21:
অধ্যায় যেখানে আমরা টাইরের ভার পাই, শেষ সময়ে কোন শক্তির প্রতিনিধিত্ব করা হচ্ছে তা মূল্যায়নের জন্য ইশাইয়ার সব ধ্বংসের ভাববাণীগুলোকে একত্রে রাখা সার্থক। ১১টি ধ্বংসের ভাববাণী একসাথে আলোচনা করা কঠিন, তাই ২৩তম অধ্যায়ের প্রেক্ষাপট স্থাপনের জন্য আমি প্রতিটির সংক্ষিপ্ত সংজ্ঞা দেব।
১৩তম অধ্যায়ে বাবিলনের বিরুদ্ধে যে সর্বনাশের ভবিষ্যৎবাণী আছে তা বিশ্বশেষের আধুনিক বাবিলন, আর সেটিই রোমের বেশ্যা, যা প্রকাশিত বাক্যগ্রন্থের ১৭তম অধ্যায়েও বর্ণিত হয়েছে।
আর যাদের হাতে ৭টি পাত্র ছিল, সেই ৭ স্বর্গদূতের একজন এসে আমার সঙ্গে কথা বলল এবং বলল, এদিকে আস, যে মহান বেশ্যা বহু জলের উপর বসে আছে, তার বিচার আমি তোমাকে দেখাব, যার সঙ্গে পৃথিবীর রাজারা ব্যভিচার করেছে এবং পৃথিবীর অধিবাসীরা তার ব্যভিচারের দ্রাক্ষারসে মাতাল হয়েছে। তখন সে আত্মায় আমাকে এক মরুভূমিতে নিয়ে গেল এবং আমি দেখলাম এক নারী রক্তবর্ণ এক জন্তুর উপর বসে আছে, যে জন্তুটি ধর্মনিন্দার নামসমূহে পূর্ণ ছিল এবং যার ৭টি মস্তক ও ১০টি শিং ছিল, আর সেই নারী বেগুনি ও রক্তবর্ণ বস্ত্রে সজ্জিত ছিল এবং সোনা, রত্ন ও মুক্তা দিয়ে অলঙ্কৃত ছিল। তার হাতে ছিল একটি সোনার পাত্র, যা তার ব্যভিচারের ঘৃণ্যতা ও অশুচিতায় পরিপূর্ণ ছিল, আর তার কপালে একটি নাম লেখা ছিল, রহস্য, মহান বাবিলন, পৃথিবীর বেশ্যাদের এবং ঘৃণ্যতার জননী। প্রকাশিত বাক্য ১৭:৫।
আমাকে একটু প্রসঙ্গান্তরে যেতে হবে। টায়ার সম্পর্কিত ভবিষ্যৎবাণীর অধ্যয়নের উদ্দেশ্য শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসকে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চের ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যে আনা। আমরা দেখাব যে প্রকাশিত বাক্য ১৩ অধ্যায়ের মেষশাবকের সদৃশ পশুর একটি শিং হল যুক্তরাষ্ট্রের সরকার, এবং অন্ধকার যুগ থেকে বেরিয়ে আসা প্রোটেস্ট্যান্ট ধর্ম ছিল অন্য শিংটি। যুক্তরাষ্ট্রের প্রোটেস্ট্যান্টরা যখন প্রথম স্বর্গদূতের বার্তাকে প্রত্যাখ্যান করল, তখন প্রোটেস্ট্যান্ট ধর্মের সেই শিংটি মিলারাইট অ্যাডভেন্টবাদে রূপ নিল। সেটি স্থাপন করতে পারলে আমরা দেখাব যে প্রোটেস্ট্যান্ট শিংটির ইতিহাস এবং প্রজাতান্ত্রিক শিংটির ইতিহাস পরস্পরের সমান্তরালে চলে এবং সমান্তরাল ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্য ধারণ করে। শেষ পর্যন্ত তারা তো একই পশুর উপর অবস্থিত, যা দেখায় যে উভয় শিংই পরস্পরের সমসাময়িক।
আমি যুক্তরাষ্ট্রে গির্জা ও রাষ্ট্রের সিংগুলোর এই সমান্তরালের একটি উদাহরণ উপস্থাপন করব। তারা উভয়ই নিজ নিজ উপায় ভুলে যায়।
যিশাইয় অধ্যায় ২৩ ভবিষ্যৎবাণীমূলকভাবে নির্দেশ করে যে পপিওয়ে ক্ষমতা ৭০ বছরের জন্য বিস্তৃত থাকে, এবং সেই প্রতীকী ৭০ বছরে মানুষ পোপতন্ত্রকে এবং কেন অন্ধকার যুগকে অন্ধকার যুগ বলা হয় তা ভুলে যায়। প্রোটেস্ট্যান্ট সিংয়ের মূল মন্ত্র, যখন তারা ক্যাথলিক গির্জা থেকে পৃথক হয়েছিল, ছিল বাইবেল এবং শুধুমাত্র বাইবেল। তারা ভুলে গেল যে বাইবেলই আমাদের জানায় পোপতন্ত্র আসলে কি, যে পবিত্র দলিলের দায়িত্ব তাদের ওপর ন্যস্ত ছিল এবং যার অগ্রণী রক্ষক হওয়ার দাবিও তারা করত, তাতে নিহিত বার্তাটিও তারা ভুলে গেল।
যারা বাক্য বোঝার ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে পড়ে, যারা খ্রিস্টবিরোধী বলতে কি বোঝায় তা অনুধাবন করতে ব্যর্থ হয়, তারা নিশ্চিতভাবেই নিজেদের খ্রিস্টবিরোধীর পক্ষেই অবস্থান করবে। এখন আমাদের পৃথিবীর সঙ্গে একাত্ম হওয়ার কোনো সময় নেই। দানিয়েল তার নির্ধারিত অংশে এবং নির্ধারিত স্থানে দাঁড়িয়ে আছেন। দানিয়েল ও জোহনের ভিভীষ্যৎবাণীগুলো বুঝতে হবে। তারা একে অপরকে ব্যাখ্যা করে, তারা পৃথিবীকে এমন সত্য দেয় যা প্রত্যেকেরই বোঝা উচিত। এই ভবিষ্যৎবাণীগুলো পৃথিবীতে সাক্ষ্যস্বরূপ থাকবে। এই অন্তিম দিনে তাদের পরিপূরণ ঘটার দ্বারা সেগুলো নিজেরাই নিজেদের ব্যাখ্যা করবে। ক্রেস সংগ্রহ ৬০৫।
তদ্রূপ, যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধিত্বকারী প্রজাতান্ত্রিক সিংটি হওয়ার কথা ছিল জনগণের দ্বারা এবং জনগণের জন্য, কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিকরাও সেই পবিত্র নথিটি ভুলে গেছে যা তাদের ওপর ন্যস্ত করা হয়েছিল। সেই পবিত্র নথিটি হল যুক্তরাষ্ট্রের সংবিধান, এবং জনগণের জন্য রচিত সেই সরকারের মূল মন্ত্র ছিল ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণ। যে সংবিধান তাদের ওপর ন্যস্ত ছিল এবং যার তারা সঘোষিত রক্ষক, সেই সংবিধানের বার্তাও তারা ভুলে গেছে।
এ কথা স্মরণে থাকুক, রোমের গর্ব এই যে সে কখনো বদলায় না। গ্রেগরি সপ্তম ও ইনোসেন্ট তৃতীয়র নীতিগুলো এখনও রোমান ক্যাথলিক গির্জারই নীতি, এবং ক্ষমতা মাত্র পেলে অতীত শতাব্দীগুলোর মতোই একই তেজে আজও সে সেগুলো কার্যকর করত। প্রোটেস্ট্যান্টরা খুব কমই বোঝে তারা কি করছে, যখন তারা রবিবারের মর্যাদা উঁচুতে তোলার কাজে রোমের সহায়তা গ্রহণের প্রস্তাব করে। তারা যখন তাদের উদ্দেশ্য সাধনে বদ্ধপরিকর, রোম তখন নিজের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা ও হারানো প্রাধান্য ফিরে পাওয়ার লক্ষ্যেই তৎপর। যদি একবার যুক্তরাষ্ট্রে এই নীতি প্রতিষ্ঠিত হয় যে গির্জার রাষ্ট্রক্ষমতা ব্যবহার বা নিয়ন্ত্রণ করতে পারে, যে ধর্মীয় পালন ধর্মনিরপেক্ষ আইন দ্বারা বলবৎ করা যেতে পারে, সংক্ষেপে গির্জা ও রাষ্ট্রের কর্তৃত্ব বিবেকের ওপর প্রাধান্য বিস্তার করবে, তাহলে এই দেশে রোমের বিজয় নিশ্চিত।
ঈশ্বরের বাক্য আসন্ন বিপদের সম্পর্কে সতর্ক করে দিয়েছে। এই সতর্কতা যদি উপেক্ষিত হয়, তবে প্রোটেস্ট্যান্ট জগৎ রোমের প্রকৃত উদ্দেশ্য কি তা জানতে পারবে, কিন্তু তা জানবে শুধু তখনই যখন ফাঁদ থেকে পালিয়ে বাঁচার জন্য খুব দেরি হয়ে যাবে। সে নীরবে ক্ষমতা বৃদ্ধি করছে, তার মতবাদ আইন প্রণয়নকারী সভাগৃহে, গির্জাগুলিতে এবং মানুষের হৃদয়ে প্রভাব বিস্তার করছে। সে তার সুউচ্চ ও বিশাল কাঠামো গড়ে তুলছে, যার গোপন অন্তঃস্থলে তার পূর্বতন নির্যাতনগুলো পুনরাবৃত্ত হবে। গোপনে ও অগোচরে সে তার নিজস্ব লক্ষ্য সাধনের জন্য আঘাত হানার সময় এলে তার শক্তিকে মজবুত করছে। তার কাম্য কেবল একটি সুবিধাজনক অবস্থান, আর সেটি ইতিমধ্যেই তাকে দেওয়া হচ্ছে। রোমীয় পক্ষের উদ্দেশ্য কি আমরা শিগগিরই তা দেখব এবং অনুভব করব। যে কেউ ঈশ্বরের বাক্যে বিশ্বাস করবে এবং তা মান্য করবে, ফলত সে নিন্দা ও নির্যাতনের সম্মুখীন হবে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৫৮১।
আপনি যদি ১৯৫০ সালের আগে প্রকাশিত কোনো অভিধান খুঁজে পান এবং প্রকাশিত বাক্য ১৭র রক্তিম বর্ণের নারী বা ওই বাক্যের কোনো বৈকল্পিক খুঁজে দেখেন, তবে ওই সব ১৯০০ পূর্ব অভিধানের প্রত্যেকটি রোমান ক্যাথলিক চার্চকে প্রকাশিত বাক্য ১৭র বেশ্যা হিসেবে চিহ্নিত করে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশিত বাক্য ১৩র ২ শিং বিশিষ্ট পৃথিবীর জন্তু, তার অতীত ভুলে যায়, তা প্রোটেস্ট্যান্টবাদের শিং হোক বা প্রজাতন্ত্রবাদের শিংই হোক, এই দুই প্রতিষ্ঠানই জন্ম নিয়েছে পোপতন্ত্রের ধর্মীয় অত্যাচারের বিরুদ্ধে এবং তাকে সমর্থনকারী রাজাদের রাজনৈতিক অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ থেকে, বা বাইবেলের ভাষায় সেই রাজারা যারা তার সঙ্গে ব্যভিচার করেছে। ঈশাইয়া ২৩ অধ্যায়ে যাওয়ার আগে ঈশাইয়া যেখানে আরও ১০বার বিধ্বংসের ভবিষ্যৎবাণী চিহ্নিত করেছেন তার একটি সংক্ষিপ্ত পর্যালোচনা দেব, কারণ এই ১১টি বোঝাই ঠিক তাই।
ঈশাইয়ার ১৩ অধ্যায়টি শেষ দিনগুলোতে বাবিল সম্বন্ধে বাণী। শেষ দিনগুলোতে
ক্যাথলিক চার্চ দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হলেও বাবিল তিনটি শক্তি নিয়ে গঠিত, যা প্রকাশিত বাক্যের ১৬ অধ্যায়ে পৃথিবীকে আর্মাগেডনের দিকে নিয়ে যায়। ১৩ অধ্যায়ে আধুনিক বাবিলের বিরুদ্ধে সর্বনাশের ভবিষ্যৎবাণীতে তিনটি শক্তি উপস্থাপিত হয়েছে, বাবিল, লুসিফার ও অসুর, যারা যথাক্রমে পশু, অসুর, ড্র্যাগন, লুসিফার এবং মিথ্যাভাববাদী বাবিলকে প্রতিনিধিত্ব করে। অসুর ও বাবিলই সেই দুই উজাড়কারী শক্তি যেগুলো প্রাচীন ইসরায়েলকে শাস্তি দিতে ঈশ্বর ব্যবহার করেছিলেন। প্রথমে অসুর এসে উত্তরাঞ্চলের ১০টি গোত্রকে বন্দী দশায় নিয়ে যায় এবং পরে বাবিল জিহুদা রাজ্যের ২টি গোত্রকে নিয়ে যায়।
ইসরায়েল একটি বিক্ষিপ্ত ভেড়া, সিংহেরা তাকে তাড়িয়ে দিয়েছে। প্রথমে আশুরের রাজা তাকে গ্রাস করেছে আর শেষে বাবিলের রাজা নেবুখদ্নেজার তার অস্থিগুলো ভেঙে দিয়েছে। অতএব সেনাবাহিনীর প্রভু ইসরায়েলের ঈশ্বর এইরূপ বলেন, দেখ, আমি বাবিলের রাজা ও তার দেশকে শাস্তি দেব যেমন আমি আশুরের রাজাকে শাস্তি দিয়েছি। জিরমিয়া ৫০:২-১৭।
প্রথমে অসিরিয়া ইসরায়েলের উত্তরাঞ্চলের ১০টি গোত্রকে বন্দিদশায় নিয়ে যায় এবং পরে বাবিলন জিহুদার ২টি গোত্রকে বন্দিদশায় নিয়ে যায়। এই দুই বন্দিদশাই লেবি পুস্তক ২:৬-এর ৭ সময়ের পরিপূর্তি ছিল। লেবীয় পুস্তকের ৭ সময়ই ছিল উইলিয়াম মিলারের আবিষ্কৃত প্রথম সময়ের অভিষ্যৎবাণী এবং এটি নির্দেশ করে যে অসিরিয়া যখন উত্তরাঞ্চলের গোত্রসমূহকে বন্দী করল তখন এমন এক বিচ্ছুরণের সূচনা ঘটল যা ২৫২০ বছর ধরে চলেছিল। সেই সময়কাল শুরু হয় ১২২৩ খ্রিস্টপূর্বাব্দে তাদের বন্দী দশা থেকে এবং ১৬৯৮ খ্রিস্টাব্দে শেষ সময়ে সমাপ্ত হয়। দক্ষিণের গোত্রসমূহকে ৬৫৩ খ্রিস্টপূর্বাব্দে বাবিলন বন্দী করে, তাতে জিহুদার বিরুদ্ধে ৭ সময় শুরু হয় যা দানিয়েল ৮:১৪-এ উল্লিখিত ২৫২০ বছরের ভবিষ্যৎবাণীর সমাপ্তি একই বিন্দুতেই, অর্থাৎ ২২ অক্টোবর ১৮৪৪ খ্রিস্টাব্দে শেষ হয়। অসিরিয়া ও বাবিলন ঈশ্বরের জনগণের বিদ্রোহের বিরুদ্ধে একই উদ্দেশ্যে শাস্তি কার্যকর করেছিল, তবে শাস্তিটি প্রথমে অসিরিয়া এবং পরে বাবিলন কার্যকর করেছিল।
ত্রয়োদশ অধ্যায়ে তিন শক্তির ভবিষ্যৎবাণীমূলক সম্পর্কের প্রেক্ষিতে বাবিলন অসিরিয়ার প্রতিরূপ, কারণ সে পরে এসেছিল কিন্তু ঈশ্বরের লোকদের বিরুদ্ধে একই কাজ করেছিল।
পঞ্চদশ অধ্যায়ে মোয়াবের বিরুদ্ধে যে বাণী আছে তা প্রোটেস্ট্যান্ট গির্জাগুলির বিরুদ্ধে।
মোয়াবের এই বর্ণনা সেই সব গির্জাকে প্রতিনিধিত্ব করে যারা মোয়াবের মতো হয়ে গেছে। তারা বিশ্বস্ত প্রহরীর ন্যায় নিজেদের কর্তব্যের প্রহরাস্থলে দাঁড়িয়ে থাকেনি, ঈশ্বরের ইচ্ছা পালন করতে তাদের ঈশ্বর প্রদত্ত সক্ষমতা কাজে লাগিয়ে অন্ধকারের শক্তিগুলোকে প্রতিহত করে এবং আমাদের জগতে সত্য ও ধার্মিকতাকে অগ্রসর করতে ঈশ্বর তাদের যেসব শক্তি দিয়েছেন সেগুলি ব্যবহার করে। তারা স্বর্গীয় বুদ্ধিমান সত্তাদের সঙ্গে সহযোগিতা করেনি। তারা সত্যের জ্ঞান রাখে কিন্তু তারা যা জানে তা পালন করেনি। সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট বাইবেল ভাষ্য ৫:৪ এগেরও তন্ত নয়।
যে প্রোটেস্ট্যান্ট গির্জা পতিত হয়েছে সেটিই সেই গির্জা যা দ্বিতীয় স্বর্গদূতের বার্তায় প্রোটেস্ট্যান্টবাদের বাকি অংশ পালিয়ে গেলে প্রভুর সঙ্গে চলা অব্যাহত রেখেছিল। মোয়াব হল অ্যাডভেন্টবাদ, পতিত প্রোটেস্ট্যান্ট সিং।
সপ্তদশ অধ্যায়টি দামেস্ক সম্পর্কে এবং সেখানে দামেস্ককে এমন একটি শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে যা কেড়ে নেওয়া হয়। একটি শহর একটি রাজ্যের প্রতীক এবং শেষ দিনগুলোতে যে রাজ্য কেড়ে নেওয়া হবে তা হল যুক্তরাষ্ট্র।
ঊনবিংশ অধ্যায়টি মিশরের বিরুদ্ধে ধ্বংসের ভবিষ্যৎবাণী, যেখানে মিশর জাতিসংঘ এবং সমগ্র বিশ্বের প্রতিনিধিত্ব করে।
২১তম অধ্যায়ের পরবর্তী তিনটি বিনাশের ভাববাণী দক্ষিণের ভয়ঙ্কর মরুভূমির দেশ দুমা ও আরবিয়ার বিরুদ্ধে। এই তিনটি বিনাশের ভাববাণী প্রকাশিত বাক্য ৮:১৩-এর তিনটি হায়ের সঙ্গে রেখে ইসলামকে চিহ্নিত করে।
২২তম অধ্যায়ের বিনাশের ভবিষ্যৎবাণী রবিবারের আইনের সময় লাউদিকীয় অ্যাডভেন্টিস্টদের ফিলাডেলফিয়ায় অ্যাডভেন্টিস্টদের থেকে বিচ্ছেদকে তুলে ধরে।
তারপর ৩০তম অধ্যায়ে আমরা দক্ষিণের জন্তুদের সম্পর্কে এক ভাববাণী পাই যা লাউদিকীয় অ্যাডভেন্টিস্টদের বিদ্রোহের দ্বিতীয় উদাহরণ। ইশাইয়ার সব ভাববাণী একত্রে বিবেচনা করলে কার্যত শেষ দিনগুলোতে প্রত্যেক ভবিষ্যৎবাণীমূলক চরিত্রকে সম্বোধন করা হয়। বাইবেলীয় ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য হিসেবে যুক্তরাষ্ট্র ১৬৯৪ সাল থেকে সানডে ল পর্যন্ত রাজত্ব করে। এটা প্রদর্শনের জন্য আমি ইশাইয়ার ২৩তম অধ্যায় নির্বাচন করছি। কারণ প্রত্যেক প্রাচীন নবী নিজেদের সময়ের চেয়ে আমাদের সময়ের জন্য কম নয়, বরং বেশি বলেছেন। ফলে তাদের ভবিষ্যৎবাণী আমাদের জন্য প্রযোজ্য। তাই প্রত্যেকটি ভবিষ্যৎবাণীমূলক উক্তি বিশ্বের শেষের ঘটনাবলীর দিকেই নির্দেশ করে। এই সত্যটি এবং এই বাস্তবতা যে বাইবেলের সব বই মিলিত হয় এবং পরিসমাপ্ত হয় প্রকাশিত বাক্য গ্রন্থে, এ দুটো মিলিয়ে বিশ্বের শেষের ঘটনাবলী সম্পর্কে ভবিষ্যৎবাণীমূলক সাক্ষ্যসমূহকে সমন্বিত করার জন্য প্রকাশিত বাক্য গ্রন্থটিকে নির্দেশক মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করে।
প্রকাশিত বাক্যের সপ্তদশ অধ্যায়ে আমরা দেখি সেই মহা ব্যভিচারিণীকে, যে পৃথিবীর রাজাদের সঙ্গে ব্যভিচার করে, এবং তার চূড়ান্ত বিচারও দেখি।
আর যাদের হাতে সাতটি পাত্র ছিল সেই সাতজন স্বর্গদূতের মধ্যে একজন এসে আমার সঙ্গে কথা বললেন এবং বললেন, এদিকে এসো, বহু জলের উপর বসে থাকা সেই মহাবেশ্যার বিচার আমি তোমাকে দেখাব, যার সঙ্গে পৃথিবীর রাজারা ব্যভিচার করেছে এবং তার ব্যভিচারের মধ্যে পৃথিবীর অধিবাসীরা মত্ত হয়েছে। প্রকাশিত বাক্য ১৭:১২।
নবীরা কখনো একে অপরের বিরোধিতা করেন না।
আর ভাববাদীদের আত্মারা ভাববাদীদের অধীন থাকে, কারণ ঈশ্বর বিশৃঙ্খলার জনক নন, বরং শান্তির, যেমন সন্তদের সকল মণ্ডলীতে আছে। ১ করিন্থীয় ১৪:৩২-৩৩।
জগতের শেষকালে বহু জলের ওপর বসে থাকা মহাবেশ্যার বিচার, সেই মহাবেশ্যা যার সঙ্গে পৃথিবীর রাজারা ব্যভিচার করেছে এবং যে তার ব্যভিচারের দ্রাক্ষারসে পৃথিবীর অধিবাসীদের মাতাল করেছে, তাকে যিশায়া বেশ্যা হিসেবে উপস্থাপন করেছেন, যিনি এক রাজার দিনকাল অর্থাৎ ভবিষ্যৎবাণীমূলক ৭০ বছর বিস্তৃত থাকবে। ৭০ বছর পূর্ণ হলে তীর পৃথিবীর সমস্ত রাজ্যের সঙ্গে ব্যভিচার করবে। যিশায়ার বেশ্যাই যোহনের মহাবেশ্যা। যিশায়ার বেশ্যা এবং যোহনের বেশ্যা রোমান ক্যাথলিক গির্জার প্রতিনিধিত্ব করে, কারণ ঈশ্বরের বাক্যে নারী গির্জার প্রতীক।
স্ত্রীরা, তোমরা প্রভুর ন্যায় নিজেদের স্বামীদের কাছে বশ্যতা স্বীকার করো, কারণ স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রিস্ট মণ্ডলীর মস্তক, এবং তিনিই দেহের ত্রাণকর্তা। অতএব যেমন মণ্ডলী খ্রিস্টের অধীন, তেমনি স্ত্রীরাও সব বিষয়ে নিজেদের স্বামীদের অধীন থাকুক। স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীর প্রতি প্রেম করো, যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করেছিলেন এবং তার জন্য নিজেকে সমর্পণ করেছিলেন, যেন তিনি বাক্যের দ্বারা জলের ধৌতকরণে তাকে পবিত্র ও শুচি করেন, এবং যেন তিনি তাকে নিজের কাছে মহিমাময় মণ্ডলী হিসেবে উপস্থাপন করেন, যাতে কোনো দাগ, কুঞ্চন বা এ জাতীয় কিছু না থাকে, বরং যাতে তা পবিত্র ও কলঙ্কহীন হয়। এভাবেই মানুষের উচিত নিজের দেহের মতোই স্ত্রীকে প্রেম করা। যে তার স্ত্রীকে প্রেম করে, সে নিজেকেই প্রেম করে, কারণ কেউ কখনো নিজের দেহকে ঘৃণা করে না, বরং তা লালন পালন করে এবং স্নেহ করে, যেমন প্রভু মণ্ডলীকে করেন, কারণ আমরা তার দেহের অঙ্গ, তার মাংস ও তার অস্থির অংশ। এই কারণেই মানুষ তার পিতা ও মাতাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে যুক্ত হবে এবং তারা উভয়ে এক দেহ হবে। এটি এক মহান রহস্য। তবে আমি খ্রিস্ট ও মণ্ডলী সম্বন্ধেই বলছি। তথাপি তোমাদের প্রত্যেকে পৃথকভাবে নিজের স্ত্রীকে নিজের মতোই প্রেম করুক, এবং স্ত্রী যেন তার স্বামীকে সম্মান করে। ১ করিন্থীয় ৫:২২-২৩।
প্রেরিত পৌল বলেন যে খ্রিস্টের কলিসিয়া ভবিষ্যৎবাণীতে একজন নারী রূপে প্রতীকীভাবে উপস্থাপিত হয়েছে। অতএব ভবিষ্যৎবাণীতে নারী মানে একটি কলিসিয়া, তবে খ্রিস্টের কলিসিয়া পবিত্র ও কলঙ্কহীন। অপবিত্র কলিসিয়াকে অপবিত্র নারী হিসেবেই দেখানো হয়েছে, সেই জন্য ঈশাইয়া একে ব্যভিচারিণী বলে চিহ্নিত করেন এবং যোহন বলেন বেশ্যা। তারা পোপতন্ত্রকে একটি বেশ্যা হিসেবে উপস্থাপন করেন, আর ঈশ্বরের কলিসিয়া কুমারী।
কারণ আমি ঈশ্বরীয় ঈর্ষা নিয়ে তোমাদের বিষয়ে ঈর্ষান্বিত, কারণ আমি তোমাদের একজন স্বামীর সঙ্গে বাগদান করেছি, যাতে তোমাদের খ্রিস্টের কাছে পবিত্র কুমারী হিসাবে উপস্থাপন করতে পারি। ২ করিন্থীয় ১১:২।
ঈশ্বরের গির্জাকে শুধু কুমারী হিসেবে উপস্থাপিত করা হয়েছে তাই নয়, তাকে কেবল একজন স্বামীর সঙ্গেই বাগদত্তা করা হয়েছে। টাইর এবং যোহনের মহাবেশ্যা পৃথিবীর রাজাদের সঙ্গে ব্যভিচার করে। ক্যাথলিক গির্জা একজন নয়, কয়েকজন পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে। দানিয়েল আমাদের জানান যে রাজারা রাজ্যসমূহ।
এই হল সেই স্বপ্ন,
এবং আমরা রাজার সামনে তার ব্যাখ্যা বলব। তুমি হে রাজা, রাজাদের রাজা, কারণ স্বর্গের ঈশ্বর তোমাকে রাজ্য, ক্ষমতা, শক্তি ও গৌরব দিয়েছেন। আর আদম সন্তানরা যেখানে যেখানে বাস করে, প্রান্তরের জন্তু এবং আকাশের পাখিরা, সবই তিনি তোমার হাতে সমর্পণ করেছেন
এবং তাদের সকলের উপর তোমাকে অধিপতি করেছেন। তুমি সেই সোনার মস্তক, আর তোমার পরে তোমার চেয়ে নিম্নতর আর এক রাজ্য উদয় হবে এবং তৃতীয় আর এক পিতলের রাজ্য, যা সমগ্র পৃথিবীর উপর শাসন করবে। আর চতুর্থ রাজ্য লোহার মতো শক্তিশালী হবে, কারণ লোহা যেমন সব কিছুকে টুকরো টুকরো করে এবং বশীভূত করে, এবং লোহা যেমন এই সবকে ভেঙে দেয়, তেমনি তা টুকরো টুকরো করবে ও চূর্ণ করবে। দানিয়েল ২:৩৬।
দানিয়েলের দ্বিতীয় অধ্যায়ে বাইবেলের ভবিষ্যৎবাণীতে বর্ণিত রাজ্যগুলো শনাক্ত ও ব্যাখ্যা করা হয়েছে। দানিয়েল যখন নেবুকদনেস্সারকে স্বপ্নটির ব্যাখ্যা করেন, তিনি জানান যে নেবুকদনেস্সারই সোনার মাথা। সোনার মাথা একজন রাজা, কিন্তু রাজা একটি রাজ্যের প্রতিনিধিত্ব করে। রোমান ক্যাথলিক গির্জা হল সেই মহা ব্যভিচারিণী যে ৭০ ভবিষ্যৎবাণীমূলক বছরের শেষে পৃথিবীর সকল রাজার সঙ্গে ব্যভিচার করে। রাজারা মানুষের প্রতীক, আর টাইর একটি অপবিত্র নারী। একজন নারী একটি গির্জা, একজন বেশ্যা একটি অপবিত্র গির্জা, একজন পুরুষ একজন রাজা, এবং একজন রাজা একটি রাজ্য, একজন নারী একটি গির্জা, এবং একজন রাজা একটি রাষ্ট্র। এই দুই সত্তার অবৈধ সম্পর্ক আত্মিক ব্যভিচারের প্রতীক।
যুক্তরাষ্ট্রের সংবিধান একটি দিব্য দলিল যা এই দুটি সত্তাকে পৃথক রাখার প্রয়োজনীয়তাকে সংবিধিবদ্ধ করেছে।
যদিও আমরা এখনও টায়ারকে রোমান ক্যাথলিক চার্চ হিসেবে চিহ্নিত করার কাজ শেষ করিনি, তবু এই পর্যায়ে ইশাইয়ার ২৩ অধ্যায়ে থাকা আরেকটি প্রতীক নিয়ে আলোচনা করা উপযুক্ত মনে হয়, যা পুরুষ ও নারী, চার্চ ও রাষ্ট্রের প্রতীকত্ব ব্যাখ্যা করে।
দেখ, কালদীয়দের দেশ, এই জাতির অস্তিত্বই ছিল না যতক্ষণ না অসুরীয় তা মরুভূমিবাসীদের জন্য প্রতিষ্ঠা করেছিল। তারা এর মিনারগুলো স্থাপন করেছিল, এর প্রাসাদগুলো উঁচু করেছিল, আর সে একে ধ্বংসস্তূপে পরিণত করল। যিশাইয় ২৩:১৩।
ওই পদে আসিরীয় কালদীয়দের দেশ প্রতিষ্ঠা করল এবং মিনার ও প্রাসাদ উভয়ই স্থাপন করল।
আসিরীয়টি নিমরুদের প্রতীক, আর কালদীয়রা বাবিলনের রহস্য ধর্মগুলোর ধর্মীয় নেতাদের প্রতিনিধিত্ব করে। একটি মিনার গির্জার প্রতীক। যখন যিশু দ্রাক্ষাক্ষেত্রের দৃষ্টান্তটি উপস্থাপন করেন, সিস্টার হোয়াইট দৃষ্টান্তটি সম্পর্কে নিম্নরূপ মন্তব্য করেন।
দৃষ্টান্তে গৃহস্বামী ঈশ্বরকে, দ্রাক্ষাক্ষেত্র ইহুদি জাতিকে, আর বেড়া সেই ঈশ্বরীয় আইনকে প্রতিনিধিত্ব করেছিল যা ছিল তাদের রক্ষা কবচ। টাওয়ারটি ছিল মন্দিরের প্রতীক। ডিজায়ার অফ এজেস ৫৯৬।
একজন অসুরীয়ই কালদীয়দের দেশ প্রতিষ্ঠা করেছিলেন। তারা একটি গির্জা, টাওয়ার এবং একটি প্রাসাদ স্থাপন করেছিল। একটি প্রাসাদ একটি রাজাকে প্রতিনিধিত্ব করে, যা পরবর্তীতে একটি রাজ্যকে প্রতিনিধিত্ব করে। একটি রাজ্যকেও একটি শহর হিসেবে প্রতিনিধিত্ব করা হয়।
তারা বলল, আস আমরা নিজেদের জন্য একটি নগর ও একটি মিনার নির্মাণ করি, যার চূড়া স্বর্গ পর্যন্ত পৌঁছাবে, আর আমরা নিজেদের জন্য নাম করি, যেন আমরা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে না পড়ি। উৎপত্তি ১১:৪।
আসিরীয় যে টাওয়ার ও প্রাসাদ প্রতিষ্ঠা করেছিল, সেগুলোই নিমরোদ নির্মিত নগর ও টাওয়ার,
আর তাদের মৃতদেহগুলো সেই মহান নগরের রাস্তায় পড়ে থাকবে,
যা আত্মিকভাবে সদম ও মিশর নামে পরিচিত, যেখানে আমাদের প্রভুও ক্রুশবিদ্ধ হয়েছিলেন। প্রকাশিত বাক্য ১১:১।
অনুপ্রেরণা আমাদের জানায় যে প্রকাশিত বাক্য বহন শহর ১১ অধ্যায়ে মহান শহর ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজ্যকে প্রতিনিধিত্ব করে।
বৃহৎ নগরী, যার রাস্তায় সাক্ষীরা নিহত হয় এবং যেখানে তাদের মৃতদেহ পড়ে থাকে, তা আধ্যাত্মিকভাবে মিশর। বাইবেলের ইতিহাসে উল্লিখিত সব জাতির মধ্যে মিশরই সবচেয়ে দুঃসাহসের সঙ্গে জীবন্ত ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেছে এবং তার আদেশের বিরোধিতা করেছে। স্বর্গীয় কর্তৃত্বের বিরুদ্ধে মিশরের রাজা যে পরিমাণ প্রকাশ্য ও ঔদ্ধত্যপূর্ণ বিদ্রোহ করেছিলেন, তৎক্ষণাৎ আর কোনো রাজা করার দুঃসাহস দেখায়নি। যখন প্রভুর নামে মূসা তার কাছে বার্তা নিয়ে এলেন, ফারাও গর্বভরে উত্তর দিলেন, যিহোবাকে, যে আমি তার কণ্ঠ মান্য করে ইসরায়েলকে যেতে দেব। আমি যিহোবাকে চিনি না, উপরন্তু আমি ইসরায়েলকে যেতে দেব না। এক্সোডাস ৫:২-১২। এটাই নাস্তিক্যবাদ, এবং যে জাতিকে মিশর দ্বারা প্রতিকায়িত করা হয়েছে, তারা জীবন্ত ঈশ্বরের দাবির অনুরূপ অস্বীকৃতি উচ্চারণ করবে এবং একই রকম অবিশ্বাস ও অবাধ্যতার মনোভাব প্রকাশ করবে। বৃহৎ নগরীকে আধ্যাত্মিকভাবে সদমের সঙ্গেও তুলনা করা হয়েছে। ঈশ্বরের বিধি ভঙ্গ করার ক্ষেত্রে সদমের পাপাচার বিশেষভাবে প্রকাশ পেয়েছিল লামপট্টে, আর এই পাপই হবে সেই জাতির একটি প্রধান বৈশিষ্ট্য,
যে জাতি এই শাস্ত্রের নির্দেশিত লক্ষণসমূহ পূরণ করবে।
তাহলে নবীর কথানুসারে ১৭৯৮ সালের কিছু আগে শয়তানি উৎপত্তি ও চরিত্রের এক শক্তি বাইবেলের বিরুদ্ধে যুদ্ধ করতে উত্থিত হবে, আর যে দেশে এভাবে ঈশ্বরের দুই সাক্ষীর সাক্ষ্য নীরব করে দেওয়া হবে সেখানে প্রকাশ পাবে ফেরাউনের নাস্তিকতা এবং সদমের লাম্পট্য। এই ভবিষ্যৎবাণীটি ফ্রান্সের ইতিহাসে অত্যন্ত নির্ভুল ও বিস্ময়করভাবে পূর্ণ হয়েছে। বিপ্লবের সময় ১৭৯৩ সালে বিশ্ব প্রথমবারের মতো শুনল সভ্যতায় জন্মগ্রহণ ও শিক্ষাপ্রাপ্ত এবং ইউরোপের শ্রেষ্ঠ জাতিগুলোর একটিকে শাসনের অধিকার নিজেদের বলে ধরে নেওয়া মানুষের একটি সমাবেশ। তারা তাদের ঐক্যবদ্ধ কণ্ঠ উচ্চ করে মানব আত্মা যে সর্বাপেক্ষা গুরুগম্ভীর সত্য গ্রহণ করে তা অস্বীকার করল এবং এক বাক্যে দেবতার প্রতি বিশ্বাস ও উপাসনা ত্যাগ করল। স্যার ওয়াল্টার স্কট, লাইফ অফ নেপোলিয়ন, খণ্ড ১, অধ্যায় ১৭। বিশ্বে ফ্রান্সই একমাত্র জাতি যার সম্পর্কে এমন প্রামাণ্য দলিল টিকে আছে যে একটি জাতি হিসেবে সে বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টার বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহে তার হাত তুলেছিল। নিন্দুকের অভাব ছিল না, অবিশ্বাসীরও অভাব ছিল না, ছিল এবং এখনও আছে ইংল্যান্ড, জার্মানি, স্পেন ও অন্যত্র। কিন্তু ফ্রান্স বিশ্বের ইতিহাসে আলাদা হয়ে দাঁড়ায় একমাত্র সেই রাষ্ট্র হিসেবে যা তার আইনসভার ডিক্রি দ্বারা ঘোষণা করেছিল যে ঈশ্বর বলে কেউ নেই এবং যার রাজধানীর সমগ্র জনগণ এবং অন্যত্র বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ, নারী যেমন পুরুষও, এই ঘোষণাকে সানন্দে গ্রহণ করে নেচে গেয়ে উল্লাস করেছিল। ব্ল্যাকউডস ম্যাগাজিন, নভেম্বর ১৮০৭, দ্য গ্রেট কন্ট্রোভার্সি ২৬৯।
প্রকাশিত বাক্যের একাদশ অধ্যায়ে উল্লেখিত মহান নগরী ছিল ফ্রান্স রাষ্ট্র, যা তার আইনসভার একটি ডিক্রি পাশ করেছিল যাতে ঘোষণা করা হয়েছিল যে ঈশ্বর নেই। সেই ডিক্রিটি ছিল নাস্তিকতার এক প্রকাশ যা ফেরাউনের বিদ্রোহ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। একটি মহান নগরী হল একটি রাজ্য অথবা একটি জাতি বা একটি রাষ্ট্র। প্রকাশিত বাক্যের একাদশ অধ্যায়ে ফ্রান্সকে দুটি প্রতীকে উপস্থাপন করা হয়েছে, মিশর ও সদম।
আমাদের জানানো হয়েছে এটাই নাস্তিকতা এবং মিশর দ্বারা প্রতিনিধিত্বকৃত জাতি জীবন্ত ঈশ্বরের দাবিগুলোর অনুরূপ অস্বীকারে কণ্ঠ দেবে এবং অবিশ্বাস ও অবাধ্যের তদ্রূপ মনোভাব প্রকাশ করবে। মহান নগরীকেও আধ্যাত্মিকভাবে সদমের সঙ্গে তুলনা করা হয়েছে। ঈশ্বরের আইন ভঙ্গের ক্ষেত্রে সদমের অধপতন বিশেষভাবে লম্পটতায় প্রকাশ পেয়েছিল।
ফ্রান্সের মহান নগরী বা জাতিকে প্রতীকীভাবে একটি জাতি মিশর ও একটি নগরী দ্বারা উপস্থাপিত করা হয়েছে। মিশর কথা বলবে, আর একটি জাতির কথা বলা গির্জা কৌশলকে নয় রাষ্ট্রকৌশলকে প্রতিনিধিত্ব করে। মিশর ছিল রাষ্ট্র এবং সদম ছিল গির্জা। এই উপস্থাপনাটি প্রকাশিত বাক্যের একাদশ অধ্যায়ে পাওয়া যায়।
জাতির বলা হল তার আইন প্রণয়নকারী ও বিচারিক কর্তৃপক্ষের কার্যকলাপ। মহাবিতর্ক ২৪২২।
প্রকাশিত বাক্যের একাদশ অধ্যায়ে জোহন ফরাসি বিপ্লবের ঘটনাগুলিকে ভবিষ্যৎবাণীমূলক প্রতীকবাদের মাধ্যমে উপস্থাপন করেছেন। বাস্তব বিপ্লবটি ওই অধ্যায়ে জোহনের ভবিষ্যৎবাণীগুলোর সত্যতার পর্যাপ্ত ঐতিহাসিক প্রমাণ দিয়েছে। জোহন ভবিষ্যৎবাণী করেছিলেন, পরে ফরাসি বিপ্লব সেই ভবিষ্যৎবাণী পূর্ণ করেছিল এবং এরপর পালাক্রমে ভবিষ্যৎবাণীটি ও তার ঐতিহাসিক পরিপূর্ণতা উভয়ই পৃথিবীর অন্তে ঘটবে এমন ঘটনাগুলিকে চিহ্নিত করে এবং সেগুলোর সঙ্গে সমান্তরালতা টানে। যখন আবারও এক দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র একটি দুর্নীতিগ্রস্ত গির্জার সঙ্গে জোট বাঁধে, অবশ্যই সেই অপবিত্র বিবাহের পর রক্তস্নান ঘটে। ঈশ্বরের রাজ্য একটি মহান নগরী।
তিনি আত্মায় আমাকে একটি মহান ও উচ্চ পর্বতে নিয়ে গেলেন এবং আমাকে দেখালেন সেই মহান নগর পবিত্র জিরুসালেম, যা ঈশ্বরের কাছ থেকে স্বর্গ হতে নেমে আসছিল। প্রকাশিত বাক্য ১০:১০।
এখানে যে বরের আগমনের কথা বলা হয়েছে তা বিবাহের পূর্বেই ঘটে। বিবাহটি খ্রিস্টের তার রাজ্যগ্রহণকে প্রতিনিধিত্ব করে। পবিত্র নগরী নতুন জিরুসালেম, যার রাজ্যের রাজধানী ও প্রতিনিধি, তাকে বলা হয়েছে বধূ, মেষ শিশুর স্ত্রী। স্বর্গদূত জোহনকে বললেন, এদিকে এসো, আমি তোমাকে বধূকে, মেষ শিশুর স্ত্রীকে দেখাব। নবী বলেন, তিনি আমাকে আত্মায় বহন করে নিয়ে গেলেন এবং আমাকে সেই মহান নগরী পবিত্র জিরুসালেম দেখালেন, যা ঈশ্বরের কাছ থেকে, স্বর্গ থেকে নেমে আসছিল। প্রকাশিত বাক্য ২১:৯-১০। মহাসংঘর্ষ ২২:২৬।
নিমরোদের বিদ্রোহ তার একটি টাওয়ার ও একটি শহর নির্মাণের মাধ্যমে প্রতিকায়িত হয়েছে, যা পৃথিবীর শেষকালে গির্জা ও রাষ্ট্রের সংযুক্তির নিদর্শন।
কারণ সকল ভবিষ্যৎ দক্তাই পৃথিবীর শেষের কথা বলেছেন। নিমরোদের বিদ্রোহ ছিল লুসিফারের বিদ্রোহেরও ধারাবাহিকতা, যার বাসনা ছিল ঈশ্বরের গির্জা ও ঈশ্বরের রাষ্ট্র উভয়েরই নিয়ন্ত্রণ গ্রহণ করা।
হ্যাঁ লুসিফার, প্রভাতের পুত্র, তুমি স্বর্গ থেকে কিভাবে পতিত হলে? তুমি যে জাতিগুলিকে দুর্বল করেছিলে, তুমি কিভাবে ভূমিতে নিপাতিত হলে? কারণ তুমি তোমার হৃদয়ে বলেছ, আমি স্বর্গে আরোহণ করব, আমি ঈশ্বরের নক্ষত্রসমূহের ঊর্ধ্বে আমার সিংহাসন উচ্চে স্থাপন করব, আমি মণ্ডলীর পর্বতে উত্তরের প্রান্তে বসব, আমি মেঘমালার উচ্চতার ঊর্ধ্বেও আরোহণ করব, আমি সর্বোচ্চের মতো হব। ঈশাইয়া 14:12।
যিশাইয়া যখন লুসিফারের হৃদয়ের গোপন আকাঙ্ক্ষা সর্বোচ্চের মতো হওয়া উন্মোচিত করেন, তখন তিনি উল্লেখ করেন যে লুসিফার দুটি সম্পূর্ণ ভিন্ন আসনে বসতে চাইছে। সে চায় তার সিংহাসনকে ঈশ্বরের নক্ষত্রসমূহের ঊর্ধ্বে উন্নীত করতে এবং উত্তরের পার্শ্বে সমাবেশের পর্বতের উপরেও বসতে।
সিংহাসন রাজার কর্তৃত্ব অথবা রাষ্ট্রের কর্তৃত্ব, এর প্রতীক এবং উত্তরের পার্শ্বসমূহ হল ঈশ্বরের মণ্ডলী।
কোরহের পুত্রদের জন্য একটি গান ও স্তোত্র। প্রভু মহান এবং তিনি আমাদের ঈশ্বরের নগরে তার পবিত্রতার পর্বতে মহাপ্রশংসার যোগ্য, অবস্থানে অতি সুন্দর, সমগ্র পৃথিবীর আনন্দ। উত্তরের পার্শ্বে অবস্থিত মহান রাজার নগর সেই সিয়ন পর্বত, তার প্রাসাদসমূহে ঈশ্বর আশ্রয় স্বরূপে পরিচিত। গীতসংহিতা 8:20-3।
জেরুজালেম হল মহান রাজার নগরী,
যা ঈশ্বরের রাজনৈতিক সিংহাসনকে নির্দেশ করে, এবং জেরুজালেমই তার পবিত্রতার পর্বত উত্তরের পার্শ্বে, যা ঈশ্বরের ধর্মীয় সিংহাসনকে নির্দেশ করে। আদি থেকেই শয়তানের বিদ্রোহ ও যুদ্ধকে উপস্থাপিত করা হয়েছে তার এই আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে, ঈশ্বরের মণ্ডলী ও ঈশ্বরের রাষ্ট্র উভয়ের ওপর শাসন করার। এরপর শয়তান নিমরোদের বিদ্রোহে নেতৃত্ব দেয়, আর নিমরোদ যে দেশটি কালদীয়দের জন্য প্রতিষ্ঠা করেছিল সেটিকে এমন এক দেশ হিসেবে চিত্রিত করা হয় যেখানে নিমরোদ উভয়ই নির্মাণ করেছিল, একটি মিনার ও একটি নগরী, মণ্ডলী ও রাষ্ট্র।
অতএব যখন যিশাইয়ার ব্যভিচারিণী এবং যোহনের মহাব্যভিচারিণী পৃথিবীর রাজাদের সঙ্গে ব্যভিচার করে, ভবিষ্যৎবাণী নির্দেশ করছে যে 70 ভবিষ্যৎবাণীমূলক বছরের শেষে রোমান ক্যাথলিক চার্চ এবং পৃথিবীর রাজাদের মধ্যে একটি অপবিত্র সম্পর্ক ঘটে।
যিশাইয়ার ভবিষ্যৎবাণীর ধারায় অধ্যায় 23-এ বেশ্যাতীরের বিচার বর্ণিত হয়েছে, আর যোহন সেই একই বিচারকে মহান বাবিল নামে পরিচিত এক রক্তবর্ণ নারীর প্রতীকে বর্ণনা করেছেন। একই বেশ্যার একই বিচারের তৃতীয় সাক্ষ্য নিম্নরূপ।
প্রকাশিত বাক্য 17-এর নারী বাবিল সম্পর্কে বলা হয়েছে যে তিনি বেগুনি ও রক্তবর্ণ পোশাকে সজ্জিত এবং সোনা, মূল্যবান পাথর ও মুক্তায় অলঙ্কৃত। তার হাতে সোনার এক পাত্র যা ঘৃণ্যতা ও অপবিত্রতায় পরিপূর্ণ, এবং তার কপালে লেখা ছিল একটি নাম, রহস্য, মহান বাবিল, ব্যভিচারিণীদের জননী। নবী বলেন, আমি দেখলাম সেই নারী সাধুদের রক্তে এবং যিশুর শহীদদের রক্তে মাতাল। বাবিল সম্পর্কে আরও বলা হয়েছে যে সে হল সে মহান নগরী যে পৃথিবীর রাজাদের ওপর রাজত্ব করে। প্রকাশিত বাক্য 17:6-18, যে শক্তি বহু শতাব্দী ধরে খ্রিস্টান জগতের রাজাদের ওপর স্বৈরাচারী আধিপত্য বজায় রেখেছিল তা হল রোম। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 8:80।
শেষ দিনগুলোতে টায়ার হল রোমান ক্যাথলিক গির্জা।
সে সময় পোপতন্ত্র অগ্রসর হয়ে পৃথিবীর রাজাদের উদ্দেশ্যে তার প্রলোভনময় গান গাইবে, এভাবে রাজাদের ব্যভিচারের কাজে লিপ্ত করবে, যা ভবিষ্যৎবাণী মতে গির্জা ও রাষ্ট্রের মিলন।
আর সেই দিনে ঘটবে যে
টায়ের 70 বছর ধরে বিস্তৃত থাকবে এক রাজার জীবনকাল অনুযায়ী। 70 বছরের শেষে টাইর একজন বেশ্যার মতো গান গাইবে। ঈশাইয়া 23:15।
বাইবেলের ভবিষ্যৎবাণীতে রাজা বলতে রাজ্য বোঝায়, তাই যে সময়ে ভবিষ্যৎবাণীকৃত এক রাজ্য 70 বছর শাসন করবে সেই সময়ে টাইর বিস্তৃত থাকবে।
আর সেই দিনে এমন হবে যে এক রাজার রাজত্বের সময় অনুযায়ী টায়ারকে 70 বছর ধরে ভুলে রাখা হবে। 70 বছরের শেষে টায়ার বেশ্যার মতো গান গাইবে, বীণা তুলে নাও, শহর জুড়ে ঘুরে বেড়াও, হ্যাঁ ভুলে যাওয়া বেশ্যা, মধুর সুর তোলো, অনেক গান গাও যাতে তোমাকে স্মরণ করা হয়। আর 70 বছরের শেষে এমন হবে যে প্রভু টায়ারকে পরিদর্শন করবেন, আর সে তার উপার্জনে ফিরে যাবে এবং পৃথিবীর ওপর যত রাজ্য আছে তাদের সকলের সঙ্গে ব্যভিচার করবে। ঈশাইয়া 23:15-17।
এক রাজ্যের শাসনামলে, যা সত্তর ভবিষ্যৎবাণীমূলক বছর ধরে শাসন করবে, রোমান ক্যাথলিক গির্জা বিস্তৃত হবে। সত্তর বছরের শেষে পোপীয় ক্ষমতা মধুর সুর তুলবে, অনেক গান গাইবে। ভবিষ্যৎবাণীমূলক অর্থে গান মানে অভিজ্ঞতা।
সিংহাসনের সামনে স্ফটিক দৃশ্য সমুদ্রের উপর, যে কাঁচের সমুদ্রটি যেন অগ্নির সাথে মিশে আছে, ঈশ্বরের মহিমায় এতই দ্যুতিময়, সেখানে সমবেত হয়েছে সেই সমাবেশ, যারা পশুর ওপর, তার মূর্তির ওপর, তার চিহ্নের ওপর এবং তার নামের সংখ্যার ওপর বিজয় অর্জন করেছে। সিয়ন পর্বতে মেষশাবকের সাথে ঈশ্বরের বিনা হাতে তারা দাঁড়িয়ে আছে। মানুষের মধ্য থেকে মুক্তিক্রয় করা 144,000, এবং শোনা যায় বহু জলের শব্দের ন্যায় এবং এক মহান বজ্রের শব্দের ন্যায় বীণা বাদকদের বীণা বাজানোর ধ্বনি, এবং তারা সিংহাসনের সামনে একটি নতুন গান গায়, একটি গান যা 144,000 ছাড়া আর কেউই শিখতে পারে না। এটি মূসা ও মেষশাবকের গান, মুক্তির গান। 144,000 ব্যতীত আর কেউ সেই গান শিখতে পারে না, কারণ এটি তাদের অভিজ্ঞতার গান, এমন এক অভিজ্ঞতা যা অন্য কোনো সমাবেশ কখনো পায়নি। এরা সেই সকল যারা মেষশাবককে অনুসরণ করে তিনি যেখানেই যান, এরা পৃথিবী থেকে, জীবিতদের মধ্য থেকে রূপান্তরিত হয়ে ঈশ্বর ও মেষশাবকের কাছে প্রথম ফল বলে গণ্য হয়েছে। প্রকাশিত বাক্য 15:10-3, 14:1-5, এরা সেই সকল যারা মহাকষ্ট থেকে বেরিয়ে এসেছে, তারা এমন এক দুঃখের সময়ের মধ্য দিয়ে গেছে যেমনটি কোনো জাতি হওয়ার পর থেকে কখনো হয়নি। তারা যাকবের সংকটের সময়ের যন্ত্রণা সহ্য করেছে। ঈশ্বরের বিচার সমূহের চূড়ান্ত বর্ষণের সময় তারা কোনো মধ্যস্থকারী ছাড়াই দাঁড়িয়েছিল, কিন্তু তারা উদ্ধার পেয়েছে, কারণ তারা নিজেদের পোশাক ধুয়ে নিয়েছে এবং সেগুলিকে মেষশাবকের রক্তে সাদা করেছে। তাদের মুখে কোনো কপটতা পাওয়া যায়নি, কারণ তারা ঈশ্বরের সামনে নির্দোষ। অতএব তারা ঈশ্বরের সিংহাসনের সামনে থাকে এবং তার মন্দিরে দিনরাত তাকে সেবা করে, আর যিনি সিংহাসনে বসে আছেন তিনি তাদের মধ্যে বাস করবেন। তারা দেখেছে দুর্ভিক্ষ ও মহামারীতে ধ্বংসপ্রাপ্ত পৃথিবীকে, সূর্য মহান তাপে মানুষকে দগ্ধ করার ক্ষমতা পেয়েছিল, আর তারাও নিজে কষ্ট, ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করেছে, কিন্তু তারা আর ক্ষুধার্ত হবে না, আর তৃষ্ণার্ত হবে না, সূর্যও তাদের ওপর পতিত হবে না, কোনো তাপও নয়, কারণ সিংহাসনের মাঝখানে যিনি মেষশাবক তিনি তাদের চড়াবেন এবং তাদের জীবন্ত জলধারার উৎসগুলোর কাছে নিয়ে যাবেন, এবং ঈশ্বর তাদের চোখ থেকে সব অস্ত্র মুছে দেবেন। প্রকাশিত বাক্য 7:14-17, দ্য গ্রেট কন্ট্রোভার্সি চরিয়ার্তলেন। তার মন্দিরে সকলেই তার মহিমার কথা বলে, গীতসংহিতা 29:9, এবং যে গান মুক্তিপ্রাপ্তরা গাইবে তাদের অভিজ্ঞতার গান, তা ঈশ্বরের মহিমা ঘোষণা করবে। হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, তোমার কাজগুলি মহান ও আশ্চর্য, তোমার পথসমূহ ধার্মিক ও সত্য। হে যুগযুগের রাজা, কে না ভয় করবে, হে প্রভু, এবং তোমার নামকে মহিমান্বিত করবে, কারণ একমাত্র তুমি পবিত্র। প্রকাশিত বাক্য 15:3-4, শিক্ষা 308।
সত্তর ভবিষ্যৎবাণীমূলক বছরের শেষে পোপতন্ত্র মধুর সুর তুলবে, বহু গান গাইবে যাতে তিনি স্মরণীয় হন। সত্তর ভবিষ্যৎবাণীমূলক বছর শাসনকারী রাজ্যের অবসানে রোমান ক্যাথলিক গির্জা পৃথিবীকে তার অতীত ইতিহাসের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেবে। সেই ইতিহাসে ইউরোপের রাজাদের সঙ্গে তার সম্পর্কের মধ্যে তিনি নৈতিক কর্তৃত্ব হিসেবে শাসন করতেন। সেই ইতিহাস যথার্থই অন্ধকার যুগ হিসেবে চিহ্নিত, এবং ইউরোপের রাজাদের ওপর পোপতন্ত্র যখন শাসন করত, সেই ইতিহাসের সঙ্গে যে কোনোভাবে যুক্ত হতে পারে এমন সব অন্ধকারকে সেই একেবারে ভিত্তিগত কর্মকেই দায়ী করা যায়, যা পরবর্তী সব অন্ধকারের জন্ম দিয়েছিল। সে কাজটি ছিল ধর্ম ও রাষ্ট্রের সংমিশ্রণ, অর্থাৎ ইউরোপের রাজারা ও ক্যাথলিক গির্জার সংযুক্তি। বাইবেলীয় বিবাহে পুরুষ নারীর ওপর শাসন করবে, কিন্তু সেই ইতিহাসে যে ব্যভিচার ঘটেছিল তা নারী পুরুষের সম্পর্কের প্রকৃত শৃঙ্খলার উল্টো ছিল।
সত্তর বছর শেষে একটি মহাসংকট দেখা দেবে, যখন বাইবেলীয় ভবিষ্যৎবাণীতে উল্লিখিত সেই রাজ্যের পরিসমাপ্তি হবে, যে রাজ্য পাপাসত্ত্বকে ভবিষ্যৎবাণী মতে বিস্তৃত রাখা হয় এমন সময়কালে বিশ্বকে শাসন করে। ওই রাজ্যের পতনে সৃষ্ট বিশ্বব্যাপী সংকট ক্যাথলিক চার্চের জন্য সুযোগ করে দেবে বিশ্বকে জানাতে যে
ওই রাজ্যের পতনে সৃষ্ট দুর্দিন পার হতে হলে বিশ্বকে রোমান ক্যাথলিক চার্চের নৈতিক কর্তৃত্বের অধীন হতে হবে, যেমনটি অন্ধকার যুগের ইতিহাসে দেখা যায়।
যখন রাজত্বের অবসান ঘটে এবং পোপতন্ত্র তার অতীত অভিজ্ঞতার গান গায়, এক এমন অভিজ্ঞতা যাকে ইতিহাসবিদরা অন্ধকার আখ্যা দেন, তখন সেই অন্ধকার ইতিহাসটি কিভাবে এমন এক বার্তা হতে পারে যা পোপতন্ত্র পৃথিবীর রাজাদের সঙ্গে ভাগ করবে এবং যা তাদেরকে তার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতে রাজি করাবে? এক মহাসংকটে কেন অতীত যুগগুলোর অভিজ্ঞতা, তার গান, ভবিষ্যৎবাণী মতে তাকে ভুলে ফেলার পূর্বের তার অভিজ্ঞতা পৃথিবীর রাজাদেরকে এই যুক্তি দেবে যে তাদের মহাসংকটের সমাধান হল সেই অন্ধকারের অভিজ্ঞতাই?
একটি বড় শ্রেণী, এমনকি যাদের মধ্যে রোমান ক্যাথলিক ধর্মের প্রতি কোনো সদ্ভাব নেই, তারা এর ক্ষমতা ও প্রভাব থেকে খুব সামান্যই বিপদের আশঙ্কা করে। অনেকে বলেন, মধ্যযুগে বিরাজমান বৌদ্ধিক ও নৈতিক অন্ধকার এর মতবাদ, কুসংস্কার ও অত্যাচারের বিস্তারকে সহায়তা করেছিল, আর আধুনিককালের অধিকতর প্রজ্ঞা, জ্ঞানের ব্যাপক বিস্তার এবং ধর্মীয় বিষয়ে ক্রমবর্ধমান উদারতা অসহিষ্ণুতা ও স্বৈরাচারের পুনরুত্থানকে অসম্ভব করে তুলেছে। এই আলোকিত যুগে এমন অবস্থা থাকবে, এই চিন্তাটাই উপহাসের বিষয়। সত্য এই যে বৌদ্ধিক, নৈতিক ও ধর্মীয় মহা আলো এই প্রজন্মের ওপর বিচ্ছুরিত হচ্ছে। ঈশ্বরের পবিত্র বাক্যের উন্মুক্ত পৃষ্ঠাগুলোতে স্বর্গীয় আলো পৃথিবীর ওপর ছড়িয়ে পড়েছে। কিন্তু মনে রাখা উচিত, যত বৃহৎ আলো দান করা হয়, ততই গভীর অন্ধকার তাদের যারা সেটিকে বিকৃত করে ও প্রত্যাখ্যান করে।
বাইবেলের প্রার্থনাপূর্ণ অধ্যয়ন প্রোটেস্ট্যান্টদের পোপতন্ত্রের প্রকৃত চরিত্র দেখিয়ে দিত এবং তাদের তা ঘৃণা ও পরিহার করতে উদ্বুদ্ধ করত। কিন্তু অনেকে নিজেদের জ্ঞান নিয়ে এতই আত্মতুষ্ট যে সত্যের পথে পরিচালিত হওয়ার জন্য তারা বিনম্রভাবে ঈশ্বরকে অন্বেষণের কোনো প্রয়োজনই অনুভব করে না। নিজেদের আলোকপ্রাপ্তি নিয়ে গর্ব করলেও তারা শাস্ত্র ও ঈশ্বরের শক্তি উভয় বিষয়েই অজ্ঞ। তাদের বিবেককে শান্ত করার কোনো উপায় তাদের চাই এবং তারা খোঁজে এমন কিছু যা আত্মিকতার দিক থেকে সবচেয়ে কম এবং যা তাদেরকে সবচেয়ে কম নম্র হতে বাধ্য করে। ঈশ্বরকে ভোলার এমন এক পদ্ধতি তারা চায় যা আবার তাকে স্মরণ করার উপায় বলেই গ্রহণ করা হবে। এসব চাহিদা পূরণে পোপতন্ত্র অত্যন্ত মানানসই। এটি মানবজাতির দুই শ্রেণীর জন্য প্রস্তুত, যা প্রায় সমগ্র বিশ্বকে অন্তর্ভুক্ত করে, যারা নিজেদের কৃতিত্বের দ্বারা পরিত্রাণ পেতে চায় এবং যারা নিজেদের পাপের মধ্যেই পরিত্রাণ পেতে চায়। এটাই তার শক্তির রহস্য। মহাবৌদ্ধিক অন্ধকারের একটি দিন পোপতন্ত্রের সাফল্যের পক্ষে সহায়ক বলে প্রমাণিত হয়েছে। এখনও দেখানো হবে যে মহাবৌদ্ধিক আলোর একটি দিনও তার সাফল্যের জন্য সমানভাবে সহায়ক। অতীত যুগে যখন মানুষ ঈশ্বরের বাক্য এবং সত্যের জ্ঞান থেকে বঞ্চিত ছিল, তখন তাদের চোখে পট্টি বাঁধা ছিল এবং হাজারো মানুষ তাদের পায়ের জন্য পাতানো জালটি না দেখে ফানে আটকা পড়েছিল। এই প্রজন্মে অনেকেই আছে যাদের চোখ মানবী কল্পনা অনুমানের ঝলকে, যাকে বিজ্ঞান বলা হয় কিন্তু তা মিথ্যা, ঝলসে যায়, তারা জালটি চিনতে পারে না এবং যেন চোখে পট্টি বাঁধা আছে এমনই সহজে তাতে পা বাড়ায়। ঈশ্বর পরিকল্পনা করেছিলেন যে মানুষের বৌদ্ধিক শক্তিকে তার স্রষ্টার দান হিসেবে গণ্য করা হবে এবং তা সত্য ও ধার্মিকতার সেবায় ব্যবহৃত হবে। কিন্তু যখন অহংকার ও উচ্চাশা লালিত হয় এবং মানুষ ঈশ্বরের বাক্যের ঊর্ধ্বে নিজেদের তত্ত্বকে উচ্চাসনে বসায়, তখন প্রজ্ঞা অজ্ঞতার চেয়েও বড় ক্ষতি সাধন করতে পারে। এইভাবে বর্তমান যুগের মিথ্যা বিজ্ঞান, যা বাইবেলের উপর বিশ্বাসকে দুর্বল করে পোপতন্ত্রকে তার মনোরম রূপাবলী সহ গ্রহণ করার পথ প্রস্তুত করতে ততটাই সফল প্রমাণিত হবে, যেমন অন্ধকার যুগে জ্ঞান অবরোধ তার ক্ষমতা বৃদ্ধির পথ খুলে দিয়েছিল। মহাবিতর্ক 772। রোমান ক্যাথলিকরা স্বীকার করে যে বিশ্রাম দিনে যে পরিবর্তন এসেছে তা তাদের গির্জাই করেছে এবং এই পরিবর্তনটিকেই তারা গির্জার সর্বোচ্চ কর্তৃত্বের প্রমাণ হিসেবে তুলে ধরে। তারা ঘোষণা করে যে সপ্তাহের প্রথম দিনটিকে বিশ্রাম দিন হিসেবে মান্য করার মাধ্যমে প্রোটেস্ট্যান্টরা ঈশ্বরীয় বিষয়ে আইন প্রণয়নের তার ক্ষমতাকেই স্বীকার করছে। রোমান ক্যাথলিক গির্জা তার অভ্রান্ততার দাবিটি ত্যাগ করেনি এবং যখন বিশ্ব ও প্রোটেস্ট্যান্ট গির্জাগুলি যিহোবার বিশ্রাম দিনকে প্রত্যাখ্যান করে, তারই নির্মিত এক কৃত্রিম বিশ্রাম দিন গ্রহণ করে, তখন তারা কার্যত এই দাবিকেই স্বীকার করে। এই পরিবর্তনের জন্য তারা কর্তৃত্বের কথা উদ্ধৃত করতে পারে, কিন্তু তাদের যুক্তির ভ্রান্তি সহজেই ধরা পড়ে। পোপপন্থী এতটাই তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন যে সে দেখে প্রোটেস্ট্যান্টরা নিজেরাই নিজেদের প্রতারিত করছে, ইচ্ছাকৃতভাবে ঘটনার সত্যের প্রতি চোখ বুজে আছে। রবিবার পালনের এই প্রথা যতই সমর্থন লাভ করে সে ততই আনন্দিত হয়, নিশ্চিত হয় যে শেষ পর্যন্ত এটি সমগ্র প্রোটেস্ট্যান্ট জগৎকে রোমের পতাকার নিচে নিয়ে আসবে।
সব্বাথের পরিবর্তন রোমান গির্জার কর্তৃত্বের নিদর্শন বা চিহ্ন। যারা চতুর্থ আজ্ঞার বিধান বুঝে সত্য সব্বাথের পরিবর্তে মিথ্যা সব্বাত পালন করতে বেছে নেন, তারা এর দ্বারা সেই কর্তৃত্বের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রদর্শন করেন যে কর্তৃত্বই একমাত্র এটিকে আদেশ করে। পশুর চিহ্ন হল পোপীয় সব্বাত, যা ঈশ্বরের নির্ধারিত ডিবির স্থলে বিশ্ব গ্রহণ করেছে।
কিন্তু ভবিষ্যৎবাণীতে নির্দিষ্ট পশুর চিহ্ন গ্রহণের সময় এখনও আসেনি, পরীক্ষার সময় এখনও আসেনি। প্রতি গির্জাতেই সত্যিকারের খ্রিস্টান আছে, রোমান ক্যাথলিক সম্প্রদায়ও এর ব্যতিক্রম নয়। যতক্ষণ না কেউ আলো পায় এবং চতুর্থ আজ্ঞার বাধ্যবাধকতা বুঝতে পারে, ততক্ষণ কাউকেই দণ্ডিত করা হয় না। কিন্তু যখন কৃত্রিম বিশ্রাম দিন বলবৎ করার ফরমান জারি হবে এবং যখন তৃতীয় স্বর্গদূতের জোরালো আহ্বান মানুষকে পশু ও তার মূর্তির উপাসনার বিরুদ্ধে সতর্ক করবে, তখন মিথ্যা ও সত্যের মধ্যে স্পষ্ট বিভাজন ঘটবে। তখন যারা এখনও অবাধ্যতায় অটল থাকবে, তারা তাদের কপালে বা হাতে পশুর চিহ্ন গ্রহণ করবে।
দ্রুতগতিতে আমরা এই সময়ের দিকে এগিয়ে যাচ্ছি, যখন প্রোটেস্ট্যান্ট গির্জাগুলি মিথ্যা ধর্মকে সমর্থন দিতে ধর্মনিরপেক্ষ ক্ষমতার সঙ্গে একত্রিত হবে, যার বিরোধিতা করার জন্য তাদের পূর্বপুরুষেরা সবচেয়ে ভয়াবহ নির্যাতন সহ্য করেছিলেন। তখন গির্জা ও রাষ্ট্রের যৌথ কর্তৃত্বে পোপীয় বিশ্রাম দিন বলবৎ করা হবে। একটি জাতীয় ধর্মত্যাগ ঘটবে যার শেষ হবে শুধু জাতীয় ধ্বংসে। বাইবেল ট্রেনিং স্কুল, 2 ফেব্রুয়ারি 1913।
অধ্যায়টিকে পূর্ণভাবে আলোচনা করার আগে আমরা যেসব প্রতীক শনাক্ত করতে চাই তার মধ্যে পাঁচটির কথা এখন সংক্ষেপে উল্লেখ করলাম। বাইবেলের ভবিষ্যৎবাণীতে একটি শহর একটি রাজ্য এবং ইশাইয়ার 23তম অধ্যায়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হলেও স্পষ্টত ভিন্ন দুটি রাজ্য আছে। প্রথমটি হল মুকুটধারী শহর এবং অন্যটি হল বণিক শহর। শেষ যুগে ড্রাগন, পশু এবং মিথ্যা ভাববাদীর ত্রিবিধ ঐক্যকে যে শক্তি নিয়ন্ত্রণ করে সেটি হল পোপতন্ত্র। এটাই সেই রাজ্য যার কাছে মুকুট রয়েছে।
আমরা যখন শেষ সংকটের দিকে অগ্রসর হচ্ছি, তখন প্রভুর ব্যবহৃত মাধ্যমগুলোর মধ্যে সামঞ্জস্য ও ঐক্য থাকা অত্যন্ত জরুরি। পৃথিবী ঝড়, যুদ্ধ ও বিভেদে পরিপূর্ণ, তবু এক নেতা, পোপীয় ক্ষমতায়ের অধীনে লোকেরা তার সাক্ষীদের বিরোধিতা করে, ঈশ্বরের বিরুদ্ধে এক হবে। এই ঐক্যকে দৃঢ় করে মহাধর্মত্যাগী সত্যের বিরুদ্ধে যুদ্ধ করতে সে যেমন তার অনুচরদের একত্র করতে চায়, তেমনি সত্যের সমর্থকদের বিভক্ত ও ছত্রভঙ্গ করতেও কাজ করবে। ঈর্ষা, অশুভ কল্পনা, কুৎসা রটনা, বিরোধ ও মতভেদ সৃষ্টি করার জন্য এগুলোই সে উস্কে দেয়। সাক্ষ্যসমূহ, খণ্ড 7, 1882।
মুকুটধারী রাজ্যটি হল টায়ার, যার অর্থ একটি শিলা। এই অধ্যায়ে টায়ার নির্দেশ করে সেই পোপতন্ত্রকে, যা খ্রিস্টের ভুয়া প্রতিরূপ গড়ে তোলার জন্য কাজ করে, কারণ পোপতন্ত্র খ্রিস্টবিরোধী। অ্যান্টিক্রাইস্ট শব্দে অ্যান্টি অংশটির অর্থ স্থানে, পোপতন্ত্র প্রতিটি স্তরে খ্রিস্টের ভুয়া প্রতিরূপ দাঁড় করাতে সচেষ্ট, এবং টায়ার নামের অর্থ শিলা, কারণ পোপতন্ত্র যুগ যুগের শিলার এক ভুয়া প্রতিরূপ।
কে টায়ারের বিরুদ্ধে এই পরামর্শ করেছে? সেই মুকুটধারী নগরীর বিরুদ্ধে, যার বণিকেরা রাজপুত্র, যার বাণিজ্যকাররা পৃথিবীর সম্মানীয়রা, সকল গৌরবের অহংকার কলঙ্কিত করতে এবং পৃথিবীর সব সম্মানীয়কে অবজ্ঞার পাত্র করতে সেনাবাহিনীর প্রভু এই কথা স্থির করেছেন। হে তার শিষের কন্যা, নদীর মতো তোমার দেশ জুড়ে বয়ে যাও, আর শক্তি অবশিষ্ট নেই। তিনি সাগরের উপর তার হাত প্রসারিত করেছেন, তিনি রাজ্যসমূহকে কাঁপিয়ে দিয়েছেন, বাণিজ্য নগরের বিরুদ্ধে তার দুর্গসমূহ ধ্বংস করতে প্রভু আদেশ দিয়েছেন। যিশাই 23:8-11।
আমরা বহু সাক্ষ্যের ভিত্তিতে দেখাতে চাই যে রাজ্যসমূহের কম্পন ইসলামের মাধ্যমে ঈশ্বরই সম্পন্ন করেন। ইসলামই সেই শক্তি যা জাতিসমূহকে ক্রোধান্বিত করে এবং জাতিসমূহকে কাঁপাতে ব্যবহৃত হয়। এই পর্যায়ে আমরা চিহ্নিত করছি যে প্রভু স্থির করেছেন পৃথিবীর সকল সম্মানিতদের হেয় করবেন, যারা হলেন ব্যবসায়ী ও কারবারী, যাদের দুর্গসমূহ ধ্বংস করা হবে। বণিক নগরী এবং মুকুটদানকারী নগরী স্বর্গের অসন্তোষ উস্কে দিয়েছে,
এবং প্রভু তাদের দুর্গসমূহ ধ্বংস করার সংকল্প করেছেন, আর তা অর্থনীতিকে নির্দেশ করে। যুক্তরাষ্ট্রে রবিবারের আইন প্রবর্তনের আগে অর্থনীতির পতন ঘটে, কারণ রবিবারের আইন আসার আগেই যুক্তরাষ্ট্রের নাগরিকরা দাবি জানাচ্ছেন দিব্য অনুগ্রহ ও সাময়িক সমৃদ্ধিতে পুনঃপ্রতিষ্ঠিত হতে। তাদের যুক্তি হল, রবিবার কঠোরভাবে বলবৎ না হওয়া পর্যন্ত ঈশ্বরের বিচারসমূহ শেষ হবে না। বাইবেলের একাধিক সাক্ষ্য একমত যে আমরা বিশ্বের অর্থনীতিতে এক বিরাট ধসের দ্বারপ্রান্তে আছি। সেই ধসটি রবিবারের আইনের পূর্বেই ঘটে, যেমন 1827 সালের ধস 22 অক্টোবর 1824 এর আগেই ঘটেছিল।
এবং তখন মহাপ্রতারক মানুষকে বিশ্বাস করাবে যে যারা ঈশ্বরের সেবা করে তারাই এই সব অনিষ্টের কারণ। যে শ্রেণী স্বর্গের অসন্তোষ উদ্রেক করেছে তারা তাদের সব দুর্দশার দায় চাপাবে তাদের ওপর, যাদের ঈশ্বরের আজ্ঞাগুলোর প্রতি আনুগত্য অপরাধীদের জন্য এক নিরবচ্ছিন্ন ভর্তনা। ঘোষণা করা হবে যে মানুষ রবিবারের সাবাত লঙ্ঘন করে ঈশ্বরকে অসন্তুষ্ট করছে, যে এই পাপ ই এমন সব বিপর্যয় ডেকে এনেছে যা রবিবার পালন কঠোরভাবে বাধ্যতামূলক না করা পর্যন্ত থামবে না, এবং যে যারা চতুর্থ আজ্ঞার দাবি উপস্থাপন করে এভাবে রবিবারের প্রতি শ্রদ্ধা নষ্ট করে তারা জনগণের জন্য উপদ্রব স্বরূপ, কারণ তারা জনগণকে ঈশ্বরীয় অনুগ্রহ ও সাময়িক সমৃদ্ধিতে পুনঃস্থাপিত হতে বাধা দেয়। তাই অতীতে ঈশ্বরের দাসের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল তা আবারও পুনরাবৃত্ত হবে এবং সমানভাবে সুপ্রতিষ্ঠিত ভিত্তির ওপর। আর হইল কি, আহাব যখন এলিয়াকে দেখিল তখন আহাব তাহাকে বলিল, তুমি কি সেই ব্যক্তি যে ইসরায়েলকে বিপদে ফেলিতেছ? আর তিনি উত্তর দিলেন, আমি ইসরায়েলকে বিপদে ফেলি নাই, কিন্তু তুমি এবং তোমার পিতৃগৃহ, কারণ তোমরা সদাপ্রভুর আজ্ঞাগুলি ত্যাগ করিয়াছ আর তুমি বালদের পশ্চাতে চলিয়াছ। এক রাজা বলি 18:17-18, মিথ্যা অভিযোগে যখন জনগণের ক্রোধ প্রজ্বলিত হবে তারা ঈশ্বরের দূতদের প্রতি এমনই আচরণ করবে যেমন ধর্মত্যাগী ইসরায়েল এলিয়াহর প্রতি করেছিল। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 590।
কার্মেল পর্বতে এলিয়া যখন বালের নবীদের এবং উপবনের পুরোহিতদের মুখোমুখি হয়েছিলেন সেটি রবিবারের আইনের প্রতীক। গির্জার জন্য বার্তাটি ছিল, আজই বেছে নাও তুমি কাকে সেবা করবে। যখন এই ইতিহাস রবিবারের আইনে পুনরাবৃত্ত হবে তখন প্রশ্ন হবে, তুমি কোন দিনটি বেছে নেবে? কারণ তুমি যে দিনটি বেছে নাও সেটিই নির্দেশ করে তুমি কাকে সেবা করছ। কার্মেল পর্বতের ঘটনাটির আগে 3.5 বছর ভয়াবহ খরা ছিল। রবিবারের আইন আসার আগে একের পর এক রবিবারের আইন থাকবে, কিন্তু সেগুলি কঠোরভাবে প্রয়োগ করা হবে না। রবিবারের আইনের সঙ্গে যুক্ত নীতিটি হল, জাতীয় ধর্মত্যাগের পর আসে জাতীয় ধ্বংস। এর উদাহরণ হল, খ্রিস্টাব্দ 2 বর্ষ সালে কনস্ট্যান্টাইন একটি রবিবারের আইন পাশ করেছিলেন এবং অল্পকাল পরেই প্রকাশিত বাক্য 8 অধ্যায়ের প্রথম 4টি তুরির ঘটনাবলী শুরু হয়, যা 78 সালের মধ্যে পশ্চিম রোমকে তার সমাপ্তির দিকে নিয়ে যায়। কনস্ট্যান্টাইনের কাহিনী গুরুত্বপূর্ণ, কারণ এতে রবিবারকে ধাপে ধাপে শ্রেষ্ঠত্বে উন্নীত করা হয়েছিল এবং একই সঙ্গে সপ্তম দিনের সাব্বাথের ওপর ধাপে ধাপে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এই ধারাবাহিক ইতিহাসের চূড়ান্ত পরিণতি ঘটে যখন নাগরিকদের রবিবার মানতে বাধ্য করা হয় আর সাব্বাত পালন করলে নির্যাতনের সম্মুখীন হতে হয়। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান রবিবারের আইন প্রণয়নেরও উপসংহার এটাই। রবিবারের উপাসনা বাধ্যতামূল করার সঙ্গে যুক্ত একটি নীতি হল, জাতীয় ধর্মত্যাগের পর আসে জাতীয় ধ্বংস। এই নীতির অর্থ হল, প্রকাশিত বাক্য 13:11 বর্ণিত প্রকৃত রবিবারের আইন কার্যকর হওয়ার আগে রবিবারের আইন প্রয়োগের ক্রমবৃদ্ধি ঈশ্বরের বিচারের ক্রমবৃদ্ধি ডেকে আনবে। প্রতি নতুন অধ্যাদেশই তদনুরূপ সর্বনাশ বয়ে আনবে। যে বিচারগুলোর জন্য নাগরিকরা সাব্বাত পালনকারীদের দোষারোপ করছে, বাস্তবে সেগুলো সৃষ্টি হচ্ছে রবিবারের আইন প্রয়োগ ক্রমশ কঠোর হওয়ার ফলেই। আমরা মহাসংঘর্ষ গ্রন্থ থেকে একটি অংশ অন্তর্ভুক্ত করেছি যার শিরোনাম আমি রেখেছি রবিবারের ক্রম বিকাশ। আমি পরামর্শ দেব আপনি সেটি আরেকবার পড়ে নিন। এটি ভবিষ্যৎবাণীর আক্তা শিরোনামযুক্ত বিভাগে রয়েছে।
ঈশ্বর প্রকাশ করেছেন শেষ দিনে কি ঘটবে, যাতে তার লোকেরা বিরোধিতা ও ক্রোধের ঝড়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত থাকতে পারে।
যাদেরকে আগত ঘটনাবলী সম্পর্কে সতর্ক করা হয়েছে তারা যেন আসন্ন ঝড়ের শান্ত প্রত্যাশায় বসে না থাকে, এই ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে যে বিপদের দিনে প্রভু তার বিশ্বস্তদের আশ্রয় দেবেন। আমরা যেন প্রভুর জন্য অপেক্ষমান লোকদের মতো হই, অলস প্রত্যাশায় নয়, বরং আন্তরিক কর্মে অবিচল বিশ্বাস নিয়ে। এখন গৌণ বিষয়াবলিতে আমাদের মনকে মগ্ন হতে দেওয়ার সময় নয়। যখন মানুষ ঘুমিয়ে আছে তখন শয়তান সক্রিয়ভাবে এমনভাবে বিষয়গুলি সাজাচ্ছে যাতে প্রভুর লোকেরা করুণা বা ন্যায় বিচার পেতে না পারে। রবিবার আন্দোলন এখন অন্ধকারে তার পথ করে নিচ্ছে, নেতারা প্রকৃত বিষয়টি আড়াল করছে, আর যারা এই আন্দোলনে যোগ দিচ্ছে তাদের অনেকে নিজেরাও বুঝতে পারছে না যে গোপন স্রোত কোন দিকে বইছে। এর ঘোষণাগুলি মৃদু এবং আপাতদৃষ্টিতে খ্রিস্টীয়, কিন্তু যখন এটি কথা বলবে তখন এটি ড্রাগনের আত্মা প্রকাশ করবে। আমাদের সাধ্যে যতটুকু আছে তা করে এই হুমকি স্বরূপ বিপদ এড়ানো আমাদের কর্তব্য। জনগণের সামনে নিজেদের যথার্থ আলোতে উপস্থাপন করে আমাদের পূর্বাগ্রহ নিরস্ত করার চেষ্টা করা উচিত। আমরা তাদের সামনে প্রকৃত ইস্যুটি তুলে ধরব। এভাবে বিবেকের স্বাধীনতা সীমিত করার ব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিবাদ নিবেদন করব। আমাদের শাস্ত্রসমূহ অনুসন্ধান করা উচিত এবং আমাদের বিশ্বাসের কারণ ব্যাখ্যা করতে সক্ষম হওয়া উচিত। নবী বলেছেন, দুষ্টেরা দুষ্টতাই করবে এবং দুষ্টদের কেউই বুঝবে না, কিন্তু জ্ঞানীরা বুঝবে। টেস্টিমনিজ খণ্ড ৫ প্যারন্টর।
রবিবারের আইন অপ্রণয়নের আন্দোলনকে চিহ্নিত করা কঠিন, কারণ এটি অন্ধকারে এগিয়ে চলছে এবং পোপতন্ত্র গোপনে ও কারো টের না দিয়ে নিজ স্বার্থসিদ্ধির জন্য তার শক্তিকে সুদৃঢ় করছে। এটি সত্য যে অন্ধকারে রবিবারের আইন প্রণয়নের কাজটি 144,000 জনের পরীক্ষার প্রক্রিয়ার একটি কেন্দ্রীয় বিষয়। দানিয়েল ও সিস্টার হোয়াইটের মতে, দুষ্টদের কেউই বুঝবে না। দানিয়েলে দুষ্টরা মথির মূর্খ কুমারীরা, যাদের সিস্টার হোয়াইট লাওদিকিয়াবাসী হিসেবে চিহ্নিত করেন। আমাদের চারপাশের ইতিহাস ঈশ্বরের বাক্যের সঙ্গে বিরোধী বলে মনে হলেও জ্ঞানীরা এখন যে ঘটনাগুলি ঘটছে তা বুঝবে। আমরা কি ঈশ্বরের বাক্যে বিশ্বাস করি না আমাদের চারপাশে যা ঘটছে তাতে? তবুও আমাদের পূর্বেই সতর্ক করা হয়েছে যে শেষটা নোয়ের দিনের মতো হবে।
বিশ্ব উচ্ছৃঙ্খলতা ও অধার্মিক ভোগ বিলাসে পরিপূর্ণ ঘুমিয়ে আছে, জাগতিক নিশ্চিন্ততার ঘুমে। মানুষ প্রভুর আগমনকে দূর ভবিষ্যতে ঠেলে দিচ্ছে। তারা সতর্কবাণীকে উপহাস করে। দম্ভ ভরে বলা হয়, আদিকাল থেকে সব কিছু যেমন ছিল তেমনি চলছে, আগামীকালও আজকের মতোই হবে, আরও অনেক বেশি প্রাচুর্যসহ। ২ পিতর ৩:৪, যিশাইয় ৫৬:১২। আমরা ভোগ বিলাসে আরও গভীরে নিমগ্ন হব, কিন্তু খ্রিস্ট বলেন, দেখ, আমি চোরের মতো আসছি। প্রকাশিত বাক্য ১৬:১৫। ঠিক যখন বিশ্ব তাচ্ছিল্যের সঙ্গে জিজ্ঞাসা করে তার আগমনের প্রতিশ্রুতি কোথায়, তখনই লক্ষণগুলো পূর্ণ হচ্ছে। তারা যখন বলে শান্তি ও নিরাপত্তা, হঠাৎ ধ্বংস এসে পড়ে। যখন ঠাট্টাকারী সত্যকে প্রত্যাখ্যানকারী উদ্ধত হয়ে ওঠে, যখন নানা অর্থোপার্জনের ধারায় কাজের রুটিন নীতির তোয়াক্কা না করে চলতে থাকে, যখন ছাত্র সবকিছুর জ্ঞান আগ্রহ ভরে খোঁজে কিন্তু তার বাইবেল বাদ দিয়ে, তখন খ্রিস্ট চোরের মতো এসে পড়েন।
পৃথিবীর সর্বত্রই অস্থিরতা, সময়ের লক্ষণগুলো অশুভ, আসন্ন ঘটনাগুলো আগেভাগেই তাদের ছায়া ফেলছে। ঈশ্বরের আত্মা পৃথিবী থেকে সরে যাচ্ছেন, আর সমুদ্র ও স্থলে একের পর এক বিপর্যয় ঘটছে। ঝড়, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা আর সব স্তরের হত্যাকাণ্ড ঘটে চলেছে। ভবিষ্যৎ কে পড়তে পারে? নিরাপত্তা কোথায়? মানবীয় বা পার্থিব কোনো কিছুতেই নিশ্চয়তা নেই। মানুষ দ্রুতই নিজেদের বেছে নেওয়া পতাকার নিচে সারিবদ্ধ হচ্ছে। অস্থিরভাবে তারা তাদের নেতাদের পদক্ষেপের দিকে নজর রাখছে ও অপেক্ষা করছে। এমন অনেকে আছে যারা আমাদের প্রভুর আবির্ভাবের জন্য অপেক্ষা করছে, নজর রাখছে এবং কাজ করছে। আরেক শ্রেণী প্রথম মহান ধর্মত্যাগীর সেনানায়কত্বের অধীনে সারিতে দাঁড়াচ্ছে। হৃদয় ও প্রাণ দিয়ে খুব কম লোকই বিশ্বাস করে যে এড়িয়ে চলার মতো নরক এবং জয় করার মতো স্বর্গ আমাদের সামনে আছে।
সংকটটি ধীরে ধীরে চুপিসারে আমাদের ওপর নেমে আসছে। সূর্য আকাশে তার স্বাভাবিক পথ ধরে আলো ছড়িয়ে চলছে, আর আকাশ এখনও ঈশ্বরের মহিমা ঘোষণা করছে। মানুষ এখনও খাচ্ছে দাচ্ছে, বপন ও নির্মাণ করছে, বিয়ে করছে এবং বিয়ে দিচ্ছে। বণিকেরা এখনও ক্রয় বিক্রয় করছে, মানুষ একে অপরকে ধাক্কা দিচ্ছে, সর্বোচ্চ স্থান দখলের জন্য লড়ছে। ভোগবিলাসী লোকেরা এখনও থিয়েটার, ঘোড়দৌড়, জুয়ার আড্ডায় ভিড় করছে, চরম উত্তেজনা বিরাজ করছে। তবু অনুগ্রহের সময় দ্রুত শেষ হয়ে আসছে এবং প্রত্যেকের পরিণতি চিরতরে নির্ধারিত হতে চলেছে। শয়তান বুঝতে পারছে যে তার সময় অল্প, মানুষ যেন প্রতারিত, বিভ্রান্ত, ব্যস্ত ও মোহাবিষ্ট থাকে অনুগ্রহের সময় শেষ না হওয়া পর্যন্ত এবং করুণার দরজা চিরতরে বন্ধ না হওয়া পর্যন্ত। এই উদ্দেশ্যে সে তার সব শক্তি ও মাধ্যম কাজে লাগিয়ে দিয়েছে।
শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে জলপাই পর্বত থেকে আমাদের প্রভুর সতর্কবাণীর কথা গুরুগম্ভীরভাবে আমাদের কাছে পৌঁছে আসে। নিজেদের ব্যাপারে সাবধান থেকো, যেন কোনো সময় তোমাদের হৃদয় অতিভোজন, মদ্যপান এবং এ জীবনের দুশ্চিন্তায় ভারাক্রান্ত না হয়, আর যাতে সেই দিন তোমাদের ওপর অপ্রত্যাশিতভাবে এসে না পড়ে। সুতরাং জাগ্রত থেকো এবং সর্বদা প্রার্থনা করো যাতে তোমরা যা কিছু ঘটতে চলেছে সেগুলো থেকে রক্ষা পাওয়ার যোগ্য বিবেচিত হও এবং মনুষ্যপুত্রের সামনে দাঁড়াতে পারো। ডিজায়ার অফ এইজেস 635-636।
যিশাইয়ার 23তম অধ্যায়ে জিদোন হল যুক্তরাষ্ট্র এবং টায়ের হল পোপতন্ত্র। টায়ের ও জিদোন ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত প্রাচীন যুগের সমসাময়িক ফিনিশয় নগর ছিল। প্রাচীন বিশ্বে তারা সমুদ্র বাণিজ্য, ঐশ্বর্য ও প্রভাবের জন্য পরিচিত ছিল। উক্ত অংশে জিদোন ও তার বণিকরা তার্শিসকে সরবরাহ করত। জিদোনের বণিকরা শিহরের বীজ, যা একটি নদীর ফসল, অর্থাৎ নদীর ফলের বাণিজ্য করত এবং সেটাই ছিল তার আয়, কারণ সে জাতিসমূহের বাজার। সব নবীই পৃথিবীর শেষ সম্পর্কে কথা বলেন, তাহলে পৃথিবীর শেষকালে জাতিসমূহের বাজার কে? সেটি হল যুক্তরাষ্ট্র।
শিহর মিশরের একটি নদী, সম্ভবত নীল নদের বদ্বীপ, এবং এটি পৃথিবীর ধন সম্পদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, কারণ মিশরই পৃথিবী। সিদনের কুমারী কন্যা যুক্তরাষ্ট্রের শেষ প্রজন্মকে উপস্থাপন করে এবং রবিবারের আইনের সাথে থাকা সামরিক আইন ও তার পরপরই আসা জাতীয় ধ্বংসের দ্বারা সে নিপীড়িত হয়। সিদনের সেই কুমারীরা টাইর সম্বন্ধে করা প্রশ্নের দ্বারা ভর্জিত হয়, যেখানে বলা হয়, এ কি তোমাদের আনন্দের নগর, রাজ্য, যাতে যুক্তরাষ্ট্র আনন্দ করেছিল? এটি কি সেই রাজ্য যার প্রাচীনত্ব প্রাচীন দিনের, যখন উক্ত অংশ অনুযায়ী প্লাবনের ঠিক পরেই নিমরোদ এটিকে প্রতিষ্ঠা করেছিল?
ঈশ্বর স্থির করেছেন এবং উদ্দেশ্য করেছেন মুকুটধারী নগরী টাইরকে শাস্তি দিতে। পোপতন্ত্রের শাস্তির মধ্যে রয়েছে বিশ্বের আর্থিক কাঠামোর ধ্বস, কারণ প্রভু দিয়েছেন বিরুদ্ধে একটি আজ্ঞা, সিদন, বণিক নগরী, যুক্তরাষ্ট্র এর। তার আজ্ঞা দৃঢ় দুর্গসমূহ ধ্বংস করতে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের অর্থনীতি হল বিশ্রাম দিনের আজ্ঞা, কারণ জাতীয় ধর্মত্যাগের পর জাতীয় সর্বনাশ আসে।
যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধ্বংস হওয়ার প্রতিক্রিয়ায় সমগ্র বিশ্বের অর্থনৈতিক পতনের মাধ্যমে পোপতন্ত্রের শাস্তি শুরু হয়। জিদোনের অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত একটি বাড়ি রয়েছে যা ধ্বংসপ্রাপ্ত এক আর্থিক কাঠামোর প্রতিনিধিত্ব করে, কারণ সেখানে আর প্রবেশ করা যায় না। সেই বাড়ি থেকে আর কোনো বিনিয়োগ বা মুনাফা নেই, কারণ সেটি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসটি ঘটে রবিবারের আইন কার্যকর হওয়ার সময়, যদিও রবিবারের আইনের আগে থেকেই শাস্তিগুলো ক্রমে বাড়ছিল। যখন পতন আঘাত হানবে, তখন পোপতন্ত্র, যুক্তরাষ্ট্র, তার বণিক রাজা ও সম্মানিত ব্যবসায়ীদের সহ এবং তার শিষের জাহাজগুলো হাহাকার করবে।
উক্ত অংশে তার্শিসের অবস্থান প্রাচীন যুগের ঐশ্বর্যের সঙ্গে যুক্ত এবং বাইবেলে তার্শিসের জাহাজ অর্থনৈতিক শক্তির অগ্রগণ্য প্রতীক,
কারণ রাজার জাহাজগুলি হুরামের দাসদের সঙ্গে তার্শিসে যেত। প্রতি 3 বছরে একবার তার্শিসের জাহাজগুলি স্বর্ণ, রূপা, হাতিদাঁত, বানর এবং ময়ূর নিয়ে আসত, আর ধন সম্পদ ও প্রজ্ঞায় রাজা সলোমন পৃথিবীর সকল রাজার চেয়ে শ্রেষ্ঠ ছিলেন। 2 বংশাবলী 9:21-22।
জাহাজ অর্থনৈতিক শক্তির প্রতীক এবং বাইবেলীয় ভবিষ্যৎবাণীতে তার্শিসকে প্রধান অর্থনৈতিক জাহাজ হিসেবে দেখানো হয়েছে। তার্শিসের শেষ প্রজন্ম, যা তার্শিসের কন্যা দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে, তাকে বলা হয় নদীর মতো তোমার দেশ অতিক্রম কর, আর সে দেখে যে তার দেশে আর কোনো শক্তি নেই এবং সে আর টাইরের রাজ্য নিয়ে উল্লাস করতে পারে না। যে শক্তি তারা খুঁজছিল তা ছিল সিদনের পূর্বের অর্থনৈতিক শক্তি, কিন্তু তা আর ছিল না, কারণ সমুদ্র বলেছে, আমি প্রসব বেদনা পাই না, সন্তান জন্ম দিই না, যুবকদের লালন করি না, কুমারীদের বড় করে তুলি না। এভাবে সমুদ্রের শেষ প্রজন্মকে চিহ্নিত করা হয়, যারা হল বিশ্বের মানুষ, যারা বিশ্বের অর্থনীতির ধ্বংস নিয়ে বিলাপ করছে
এবং তখনই পৃথিবীর মানুষ বুঝতে পারে যে তারা পৃথিবীর ইতিহাসের শেষ প্রজন্ম, আর চিরন্তন জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তখন খুব দেরি হয়ে গেছে।
যখন শাশ্বত দৃশ্যপটের বাস্তবতা মানুষের ইন্দ্রিয়ের কাছে উন্মোচিত হবে, তখন টাকার মূল্য খুব শিগগিরই হঠাৎ করেই অবমূল্যায়িত হবে। ইভ্যাঞ্জেলিজম 62।
অনুচ্ছেদে এমন দুটি সংবাদ বা বার্তা রয়েছে যা সেখানে উল্লিখিত সবার কাছে বেদনা সৃষ্টি করে। প্রথম সংবাদ মিশর সম্বন্ধে এবং দ্বিতীয় সংবাদ হল সোর। মিশরের সংবাদটি অতীতকালে উল্লেখিত, কারণ ঈশাইয়া বলেন, মিশর সম্বন্ধে সংবাদে যেমন, এতে বোঝা যায় যে ঈশ্বর সিদন যুক্তরাষ্ট্র ধ্বংস করার আগে মিশরের সঙ্গে কিছু করেছিলেন। ঈশ্বর মিশরের প্রতি যা করেছিলেন, যা মিশরের সংবাদকেই নির্দেশ করে, তা হল তিনি মিশরকে ধ্বংস করেছিলেন যখন ঈশ্বর প্রথমবার এক নির্বাচিত জাতির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তার সঙ্গে সম্পর্কিতভাবে। এই দুই সংবাদ একই সংবাদ। মিশরের সংবাদটি শুরু আর সোরের সংবাদটি সমাপ্তি। আলফা এবং ওমেগা শেষকালে 144,000-এর সঙ্গে হওয়া চুক্তিকে সেই বিষয়ের প্রারম্ভিক ইতিহাস দিয়ে উদাহরণস্বরূপ দেখিয়েছেন। মিশর সম্বন্ধীয় সংবাদ হল লোহিত সাগরের মুক্তি, যখন ফারাও ও তার সৈন্যবাহিনী ধ্বংস হয়েছিল, যা ঈশ্বরের লোকদের চূড়ান্ত মুক্তির প্রতিরূপ। এই সংবাদই হল সোরের ভার।
বাইবেলে যে শক্তিকে তার শিশের জাহাজ ধ্বংসকারী হিসেবে উপস্থাপন করা হয়েছে সেটি হল ইসলাম। ইসলামের বিষয়টি পরে তুলে ধরা হবে, তাই আমরা বিষয়টি পরবর্তীতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। উক্ত অংশে এটিকে চিত্তিম নামে দেখানো হয়েছে, যা সাইপ্রাসের একটি প্রাচীন নাম, এবং সেখানে বলা হয়েছে যে সিদন ও টাইরের ধ্বংস চিত্তিম থেকে প্রকাশিত হয়। ইসলামের প্রতীকে বাইবেলের ভবিষ্যৎবাণী অনুযায়ী যুক্তরাষ্ট্রের ধ্বংসের একটি অত্যন্ত নির্দিষ্ট চিত্রায়ণ রয়েছে।
ঈশাইয়া গ্রন্থে উল্লেখিত দিন ও বছরগুলো অনুসরণ করা গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রায়ই পরবর্তী অংশের ভবিষ্যৎবাণীমূলক সময়কালকে শনাক্ত করে। ঈশাইয়াহর 23 অধ্যায়টি 22 অধ্যায়ে দর্শনের উপত্যকার বর্ডেনের পরেই আসে। তারও আগে আছে 21 অধ্যায়, যেখানে তিনটি বর্ডেন রয়েছে এবং এই তিনটি ইসলামকে চিহ্নিত করে। 21 অধ্যায়েরও আগে, অর্থাৎ 20 অধ্যায়ের প্রথম পদে ভাববাদী ইতিহাসের প্রেক্ষাপট নির্ধারিত হয়েছে, যেখানে পরবর্তী অধ্যায়গুলোতে বর্ণিত সর্বনাশ সংক্রান্ত ভবিষ্যৎবাণীগুলো পরিচিতি দেওয়া হয়েছে।
যে বছরে তার্তান আশদুদে এলো,
যখন অসুরের রাজা সার্গন তাকে পাঠিয়েছিলেন, সে আশদোদের বিরুদ্ধে যুদ্ধ করল এবং সেটি দখল করল। ঈশাইয়া 2:2 বনা।
শব্দটি টার্তান একটি নাম হতে পারে, অথবা অধিক সম্ভাবনা এটি কোনো সামরিক নেতার উপাধি।
টার্তান মিশরের একটি নগর আশদোদ এসে সেটি দখল করেছিল, ইতিহাসের সেই সময়ে যখন আশিরীয়রা ক্রমে বিশ্বকে নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছিল। আশিরিয়া বাবিলনের প্রতিরূপ ছিল। আশিরিয়া ও বাবিলন উভয়ই উত্তর থেকে আগত রাজ্য, যাদেরকে সিংহ বলে আখ্যা দেওয়া হয়েছিল, যারা ঈশ্বরের ভেড়াদের ছত্রভঙ্গ করেছিল, এবং উভয়ই একই শাস্তি পায়। আশিরিয়া প্রথম, বাবিলন শেষ।
ইসরায়েল একটি বিক্ষিপ্ত ভেড়া,
সিংহেরা তাকে তাড়িয়ে দিয়েছে। প্রথমে আশুরের রাজা তাকে গ্রাস করেছে, আর শেষে বাবিলের রাজা নেবুখদনেজার তার অস্থিগুলো ভেঙে দিয়েছে। অতএব সেনাবাহিনীর প্রভু ইসরায়েলের ঈশ্বর এইরূপ বলেন, দেখ, আমি বাবিলের রাজা ও তার দেশকে শাস্তি দেব, যেমন আমি আশুরের রাজাকে শাস্তি দিয়েছি। জিরমিয়া 50:2-17।
ভবিষ্যৎবাণী অনুসারে তারা উভয়ই অহংকারী আশিরীয়।
যখন দাম্ভিক অশুরীয় সেন্নাখেরিব ঈশ্বরকে তিরস্কার ও নিন্দা করল এবং ইসরায়েলকে বিনাশের হুমকি দিল, তখন সেই রাত্রে এমন হল যে সদাপ্রভুর দূত বেরিয়ে গিয়ে অশুরীয়দের শিবিরে 185,000 লোককে বধ করল। সেন্নাখেরিবের সৈন্যবাহিনী থেকে সকল পরাক্রমশালী বীর এবং নেতারা ও অধিনায়কেরা নিধন হল। অতবেব সে লজ্জিত মুখে নিজের দেশে ফিরে গেল। দুই রাজাবলী 19 তৃহাবসার, দুই বংশাবলী 32:26। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 31:35। ফ্যান
যে বছরে তার্তান আশদোদে এল এবং তা দখল করল, সেই বছরটি দানিয়েলের 11 অধ্যায়ের শেষ 6 পদের মতো করে চিত্রিত পোপীয় ক্ষমতার দ্বারা পৃথিবীর ক্রমাগত জয়কে উপস্থাপন করে। রবিবারের আইন সংকটের ইতিহাস, যা তদন্তমূলক বিচারের শেষ দিনসমূহ
এবং যা সরাসরি কার্যনির্বাহী বিচারে শেষ সাতটি প্লেগ প্রবেশ করায়, তাই হল সেই ঐতিহাসিক প্রেক্ষাপট যা বছর দ্বারা উপস্থাপিত, যখন তার্তান আশোধদে এসেছিল। ওই ইতিহাসের প্রেক্ষাপট স্থাপনের পর যিশাইয়ু তারপর ইসলামের বিষয়ে তিনটি সর্বনাশের ভবিষ্যৎবাণী, লাওদিকীয় অ্যাডভেন্টিজম সম্পর্কে একটি এবং এরপর টাইরের ভার প্রদান করেন। ২৪তম অধ্যায় শেষ সাতটি প্লেগের ক্লাসিক উদাহরণগুলোর একটি। তারপরে আসে ২৫তম অধ্যায়, যা ঈশ্বরের লোকদের চূড়ান্ত মুক্তিকে উপস্থাপন করে, যেখানে আমরা দেখি মহাক্লেশকালে ঈশ্বরের লোকেরা সর্বাধিক পরিচিত উক্তিগুলোর একটি উচ্চারণ করছেন।
সেই দিনে বলা হবে, দেখ, এই আমাদের ঈশ্বর, আমরা তার জন্য অপেক্ষা করেছি আর তিনি আমাদের উদ্ধার করবেন। এই হল সদাপ্রভু, আমরা তার জন্য অপেক্ষা করেছি, আমরা আনন্দিত হব এবং তার পরিত্রাণে উল্লসিত হব। ঈশাইয়া ৫:৫।
১৪৪,০০০ হল সেই বুদ্ধিমতী কুমারীরা যারা তাদের প্রভুর বিবাহ অনুষ্ঠানে আসার জন্য অপেক্ষা করেছিল, যদিও তিনি ১০ কুমারীর উপমার সাথে সঙ্গতি রেখে বিলম্ব করেছিলেন। তারা লাওদিকিয়াবাসী নয়, তারা ফিলাডেলফিয়াবাসী। এ পর্যন্ত এই প্রবন্ধটি প্রেক্ষাপট স্থাপন করছিল।
১৭৯৮ সালে নেপোলিয়ন পোপকে বন্দী করে সেই ভবিষ্যৎবাণীকৃত মরণঘাতী আঘাতটি হানেন, যা প্রকাশিত বাক্য ১৩ অনুযায়ী পৃথিবীর অন্তে আরোগ্য লাভ করবে। সে সময় দানিয়েল ২:৭-১১ এবং প্রকাশিত বাক্য ১২:১৩, ১৬, ১৭ ও ১৮ অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র বাইবেলের ভবিষ্যৎবাণীতে ষষ্ঠ রাজ্য হিসেবে তার স্থান গ্রহণ করে। সেই সময় থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান শৃঙ্গ এবং প্রোটেস্ট্যান্ট শৃঙ্গ অ্যাডভেন্টবাদ উভয়ই পোপতন্ত্রের পরিচয় ভুলে গেছে। ১৭৯৮ সাল ছিল সেই প্রথম বছর যখন বিশ্বের অন্যান্য জাতিসমূহ মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল, এবং সেই বছরই ইতিহাসে প্রথম স্বর্গদূতের বার্তা এসেছে।
তখনকার প্রোটেস্ট্যান্টদের মটো ছিল বাইবেল এবং শুধুই বাইবেল। প্রোটেস্ট্যান্টরা নিজেদেরকে কেবল বাইবেলের রক্ষক হিসেবে চিহ্নিত করে, এবং দ্বিতীয় দূতের আগমনে অ্যাডভেন্টবাদ যখন তাদের দায়ভার গ্রহণ করল, তারা সেই মটো গ্রহণ করল এবং পরে গ্রন্থের মানুষ নামে পরিচিত হল। উইলিয়াম মিলারের সেবাকার্যের মাধ্যমে তাদের এমন একগুচ্ছ নিয়ম দেওয়া হয়েছিল, যা সঠিকভাবে প্রয়োগ করলে যারা শুনতে ইচ্ছুক তাদের সকলের উপলব্ধির জন্য বাইবেলকে উন্মুক্ত করবে। ভবিষ্যৎবাণীমূলক ব্যাখ্যার মিলারের নিয়মাবলী অনুপ্রেরণা বলছে, তৃতীয় দূতের বার্তা দিতে হলে আমাদের এগুলোই অধ্যয়ন করতে হবে।
খ্রিস্ট বললেন, যে কেউ আমার পশ্চাতে আসতে চায় সে নিজেকে অস্বীকার করুক, নিজের ক্রুশ তুলে নিক এবং আমাকে অনুসরণ করুক। তিনি আবার বললেন, আমি জগতের আলো, যে আমাকে অনুসরণ করে সে অন্ধকারে চলবে না। সত্যের আলো জ্বলন্ত প্রদীপের মতো অগ্রসর হচ্ছে, এবং যারা আলোকে ভালোবাসে তারা অন্ধকারে চলবে না। তারা পবিত্র শাস্ত্র অধ্যয়ন করবে, যাতে তারা নিশ্চিতভাবে জানতে পারে যে তারা সত্য মেষপালকের কণ্ঠস্বরই শুনছে, অপরিচিতের নয়।
যারা তৃতীয় স্বর্গদূতের বার্তা প্রচারে নিয়োজিত, তারা ফাদার মিলার যে পদ্ধতি গ্রহণ করেছিলেন, সেই একই পদ্ধতিতে পবিত্র শাস্ত্র অনুসন্ধান করছেন। ভিউজ অফ দ্য প্রফেসিজ অ্যান্ড প্রফেটিক ক্রোনোলজি নামে ছোট বইটিতে ফাদার মিলার বাইবেল অধ্যয়ন ও ব্যাখ্যার জন্য নিম্নলিখিত সহজ কিন্তু বুদ্ধিদীপ্ত ও গুরুত্বপূর্ণ নিয়মাবলী দিয়েছেন। ১০ বাইবেলে উপস্থাপিত বিষয়ের সঙ্গে প্রতিটি শব্দের যথাযথ সম্পর্ক থাকতে হবে। ১০ সমগ্র শাস্ত্রই প্রয়োজনীয় এবং অধ্যবসায়ী অনুশীলন ও অধ্যয়নের মাধ্যমে তা বোঝা যেতে পারে। ৩০ শাস্ত্রে যা প্রকাশিত তা তাদের কাছ থেকে লুকোনো থাকতে পারে না বা থাকবে না, যারা বিশ্বাসে দ্বিধাহীনভাবে প্রার্থনা করে। ৪ শিক্ষাকে বুঝতে, আপনি যে বিষয়টি জানতে চান সে বিষয়ে সমস্ত শাস্ত্রবচন একত্র করুন, তারপর প্রতিটি শব্দকে তার যথাযথ প্রভাব ফেলতে দিন, এবং আপনি যদি কোনো বিরোধ ছাড়াই আপনার তত্ত্ব গঠন করতে পারেন, তবে আপনি ভুল হতে পারেন না। ৫ শাস্ত্রকে নিজেই নিজের ব্যাখ্যাকার হতে হবে, কারণ এটি নিজেই নিজের মানদণ্ড। যদি আমি আমাকে ব্যাখ্যা করার জন্য কোনো শিক্ষকের ওপর নির্ভর করি এবং তিনি তার অর্থ অনুমান করেন, অথবা তার সম্প্রদায়গত মতবাদের খাতিরে এটিকে তেমনভাবেই চান অথবা জ্ঞানী বলে বিবেচিত হতে চান, তবে তার সেই অনুমান, বাসনা, মতবাদ বা প্রজ্ঞাই আমার মানদণ্ড হয়ে দাঁড়ায়, বাইবেল নয়।
উপরোক্তটি এই নিয়মসমূহের একটি অংশমাত্র, এবং বাইবেল অধ্যয়নে উপস্থাপিত নীতিগুলির প্রতি মনোযোগী হওয়া আমাদের সবার পক্ষেই কল্যাণকর হবে। সত্যিকারের বিশ্বাস পবিত্র শাস্ত্রের উপর প্রতিষ্ঠিত, কিন্তু শয়তান শাস্ত্রকে বিকৃত করতে এবং ভ্রান্তি ঢোকাতে এত রকম কৌশল ব্যবহার করে যে শাস্ত্র আসলে কী শিক্ষা দেয় তা জানতে হলে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। এই সময়ের বড় ভ্রান্তিগুলোর একটি হল অনুভূতির ওপর অতিরিক্ত জোর দেওয়া এবং অনুভূতির সঙ্গে না মেলায় ঈশ্বরের বাক্যের স্পষ্ট বাণীকে উপেক্ষা করেও সততার দাবি তোলা। অনেকের বিশ্বাসের ভিত্তি আবেগ ছাড়া আর কিছুই নয়, তাদের ধর্ম উত্তেজনাতেই সীমাবদ্ধ, তা থেমে গেলে তাদের বিশ্বাসও লুপ্ত হয়। অনুভূতি তুষ হতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্যই গম, আর নবী বলেন, তুষের সঙ্গে গমের তুলনা কি?
যারা কখনো আলো ও জ্ঞান পায়নি এবং পেতেও পারেনি, সেই আলো ও জ্ঞান অমান্য করার জন্য কাউকেই দোষী সাব্যস্ত করা হবে না। কিন্তু অনেকে বিশ্বের মানদণ্ডের সঙ্গে নিজেকে মানাতে চাওয়ার কারণে খ্রিস্টের দূতেরা তাদের সামনে যে সত্য উপস্থাপন করেন তা মানতে অস্বীকার করে, এবং যে সত্য তাদের বোধে পৌঁছেছে, যে আলো তাদের আত্মায় উদ্ভাসিত হয়েছে, তা বিচারে তাদের দোষী করবে। এই অন্তিম দিনগুলোতে আমাদের কাছে যুগে যুগে জ্বলে ওঠা সঞ্চিত আলো রয়েছে, এবং সে অনুপাতে আমাদের দায়বদ্ধ ধরা হবে। পবিত্রতার পথ বিশ্বের সমতলে নয়, এটি একটি উঁচু করে তোলা পথ। আমরা যদি এই পথে চলি, যদি প্রভুর আজ্ঞাগুলোর পথে ধাবিত হই, তবে আমরা দেখব যে ন্যায়বানদের পথ জলজলে আলোর মতো, যা পরিপূর্ণ দিবস পর্যন্ত ক্রমে ক্রমে আরও উজ্জ্বল হয়। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 25 নভেম্বর 1884।
আপনি উইলিয়াম মিলারের নিয়মাবলী সম্পর্কে আরও বিস্তারিতভাবে পড়তে পারেন ভাববাদী চাবিকাঠি বিভাগে উইলিয়াম মিলার শিরোনামের প্রবন্ধে।
বাইবেল অধ্যয়নে আমরা সকলেই ফাদার মিলারের ভবিষ্যৎবাণীমূলক ব্যাখ্যার নিয়মাবলীতে উপস্থাপিত নীতিগুলি মেনে চললে মঙ্গল হবে। প্রোটেস্ট্যান্টবাদের শিংকে যাকে আমরা বাইবেল বলি, সেই পবিত্র গ্রন্থ দেওয়া হয়েছিল এবং তাতে নিহিত নীতিসমূহ রক্ষা ও প্রচারের দায়িত্বও দেওয়া হয়েছিল, এবং ওই প্রোটেস্ট্যান্ট শিংকে পবিত্র গ্রন্থাবলীর অর্থ ও অভিপ্রায় সঠিকভাবে নির্ণয়ের জন্য এক সেট নিয়মও দেওয়া হয়েছিল।
প্রজাতন্ত্রবাদের শিঙাকে আমরা যাকে সংবিধান বলি, সেই পবিত্র দলিল প্রদান করা হয়েছিল এবং সেখানে নিহিত নীতিসমূহ রক্ষা ও প্রচারের দায়িত্ব অর্পণ করা হয়েছিল। প্রজাতন্ত্রবাদের ওই শিঙাকে ওই পবিত্র দলিলের অর্থ ও অভিপ্রায় সঠিকভাবে ব্যাখ্যা ও নির্ধারণ করার জন্য একগুচ্ছ নিয়মও দেওয়া হয়েছিল। সংবিধানকে সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য যে নিয়মাবলী দেওয়া হয়েছে তার নাম বিল অফ রাইটস, এবং এতে বিল অফ রাইটসের প্রথম বিধানেই সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সন্নিবিষ্ট রয়েছে। বিল অফ রাইটসে অন্তর্ভুক্ত প্রথম সংশোধনী হল ধর্মের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা।
কংগ্রেস ধর্ম প্রতিষ্ঠার বিষয়ে কোনো আইন প্রণয়ন করবে না বা ধর্মের অবাধ চর্চা নিষিদ্ধ করবে না, কিংবা বাকস্বাধীনতা বা প্রেসের স্বাধীনতা খর্ব করবে না, অথবা জনগণের শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া এবং অভিযোগের প্রতিকার চেয়ে সরকারের কাছে আবেদন করার অধিকারে হস্তক্ষেপ করবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রথম সংশোধনী।
রবিবারের আইন সংবিধানের প্রথম সংশোধনীর ওপর একটি প্রকাশ্য আক্রমণ যা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে, আর সেই রবিবারের আইনে সেটিই বিলুপ্ত হয়, ফলে সংবিধানের সমাপ্তি, বাইবেলের ভাববাণীর ষষ্ঠ রাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রের সমাপ্তি, এবং তখন যারা উচ্চস্বরে তৃতীয় স্বর্গদূতের বার্তা ঘোষণা করছে তাদের বিরুদ্ধে নির্যাতনের সূচনা চিহ্নিত হয়। তৃতীয় স্বর্গদূতের উচ্চ আহ্বান ঘোষণা করছে এবং প্রথম সংশোধনী ও সংবিধান ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ করছে যারা, তাদেরই নির্যাতন করে তারা, যাদের পবিত্র বিধানাবলী রক্ষা ও প্রয়োগ করার কথা ছিল। ওই বিধানাবলীই সেই পবিত্র দলিলকে রক্ষা করে যেটি রক্ষা করার জন্য তাদের নিয়োজিত করা হয়েছিল। এটি মেষশাবকের ন্যায় পৃথিবী উদ্ভূত জন্তুর দুই শিঙের সমান্তরাল ইতিহাসসমূহ বোঝা ও প্রয়োগের একটি দৃষ্টান্ত। সংবিধানের প্রতিষ্ঠাতা পিতৃপুরুষেরা ফাদার মিলারের সমান্তরাল। মিলারের ক্ষেত্রে ফাদার শব্দটি একজন নেতা বোঝাতে ব্যবহৃত হয়েছে, কোনো পোপীয় যাজক বোঝাতে নয়। যারা নিজেদের আত্মিক পথপ্রদর্শক বলে তাদের পিতা বলে সম্ভব্রাণী করতে বাইবেল নিষেধ করে। মিলারীয়রা তাদের পিতার নামানুসারে পরিচিত, যেমনটি প্রায়ই দেখা যায়। এই পার্থক্যটি ধরতে না পারা মানে এলিয়া বার্তার অর্থের কিছু অংশ হারিয়ে ফেলা, যখন তা পিতাদের হৃদয় সন্তানদের দিকে এবং সন্তানদের হৃদয় পিতাদের দিকে ফিরিয়ে দেয়।
ইশাইয়ার 23 অধ্যায়ে যুক্তরাষ্ট্র হল বাইবেলীয় ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য,
এবং দ্রুত ঘনিয়ে আসা রবিবারের আইনের সময় তার সংবিধান উল্টে দেওয়া পর্যন্ত তা এভাবেই থাকে। ষষ্ঠ রাজ্য সত্তর ভবিষ্যৎবাণীমূলক বছর ধরে শাসন করে, যা এক রাজার দিনসমূহ। যে রাজ্য, রাজা মানে একটি রাজ্য, সত্তর বছর শাসন করেছিল, সেটি ছিল বাবিলন। সেই সত্তর বছরে রাষ্ট্রের শিং ছিল বাবিলনের সরকার এবং গির্জার শিং ছিল খালদীয়রা। দানিয়েল, শদ্রক, মেশাক ও আবেদনেগো 144,000-কে প্রতিনিধিত্ব করেন। দানিয়েলের সাক্ষ্যে উভয় শিং এবং ঈশ্বরের জনগণই প্রতিনিধিত্ব পেয়েছে। বাবিলনে সত্তর বছরের বন্দিত্ব ছিল এক রাজার দিনসমূহ। ঈশাইয়া এই ধারণা ব্যবহার করেন যুক্তরাষ্ট্রের ভাববাদী ইতিহাস এবং অ্যাডভেন্টবাদের ইতিহাসকে 1798 সাল থেকে রবিবারের আইন পর্যন্ত চিহ্নিত করতে।
যুক্তরাষ্ট্রের উভয় শিংয়ের জন্য যে ভাববাদী ইতিহাসের ধারা রয়েছে তা চিহ্নিত করতে পারলে আমরা শেষ ও শুরুকে বিবেচনায় আনতে পারি, এবং দুটি শিংই সাক্ষীর ভূমিকায় থেকে একটির বৈশিষ্ট্য অন্যটির মাধ্যমে শনাক্ত করতে সহায়তা করে। শেষ পর্যন্ত শিংগুলো একই ছিল। দানিয়েলে শিং ছিল, কিছু ভেঙে গিয়েছিল, আবার ভাঙা শিং থেকে শিং গজিয়েছিল। দানিয়েলের কিছু শিং পরস্পরের সমান আকারের ছিল না, কিছু আবার অন্যগুলোর পরে উঠে এসেছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের দুই শিংয়ের ক্ষেত্রে তা নয়। এই দুই শিং একই ইতিহাস জুড়ে পরস্পরের সমান্তরালে চলে এবং একই মাইল ফলক চিহ্নিত করে, যদিও উদ্দেশ্যের বিচারে তারা একে অন্যের থেকে ভিন্ন। তবে এই ইতিহাসের মধ্যেও কিছু শর্ত সাপেক্ষ দিক রয়েছে যা বোঝা গুরুত্বপূর্ণ।
অ্যাডভেন্টিজমের সূচনায় ফিলাডেলফিয়ার গির্জা দ্বারা প্রতিনিধিত্ব করা ভবিষ্যৎবাণীমূলক ইতিহাস থেকে লাওদিকিয়ার গির্জার দিকে একটি পরিবর্তন ঘটেছিল। অতএব শেষ সময়ে লাওদিকিয়ার ভবিষ্যৎবাণীমূলক ইতিহাস থেকেও একটি পরিবর্তন হওয়া আবশ্যক। যীশুখ্রিস্টের প্রকাশে এই বোঝাপড়ার আলো অন্তর্ভুক্ত রয়েছে এবং এটি এই সময়ে যা উন্মোচিত হচ্ছে তার একটি অংশ।
এবং সত্তর বছর শেষ হওয়ার পর পোপ গাইবেন এবং ভুলে যাওয়া বেশ্যাকে স্মরণ করা হবে। তাকে স্মরণ করা হয় রবিবারের আইনে, যেখানে প্রশ্নটি সূর্যের উপাসনা অথবা ঈশ্বরের আইন মানবজাতিকে যে দিনটি স্মরণ করতে বলেছে সেই দিনের উপাসনার মধ্যে।
এই প্রবন্ধে আমরা দেখিয়েছি যে বাবিলনের সত্তর বছরের শাসনের ইতিহাস 1798 সাল থেকে রবিবারের আইন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসকে প্রতিকায়িত করে। একটি পূর্ববর্তী প্রবন্ধে এবং প্রায়ই হবক্কুকের সারণীসমূহে আমরা নির্দেশ করেছি যে মিশরে বন্দিত্ব এবং সেখান থেকে মুক্তিও যুক্তরাষ্ট্র ও ঈশ্বরের জনগণের ইতিহাসকে প্রতিকায়িত করে। বাবিলন, মিশর, অ্যাডভেন্টবাদ এবং যুক্তরাষ্ট্র, এই চারটি ইতিহাস এই রেখাগুলোর ওপর আরোপ করার মতো একমাত্র রেখা নয়। কিন্তু যখন আমরা প্রথম উল্লেখের নিয়মটি এই চারটি রেখায় প্রয়োগ করি, তখন ফলাফল সত্যিই বিস্ময়কর। আমি এই প্রবন্ধটি শেষ করব আমার বক্তব্য বোঝাতে একটি সহজ ও আংশিক উদাহরণ দিয়ে, এবং পরে কোনো সময়ে যখন আমরা যিশাইয়ার 23 অধ্যায়ের ইতিহাস আরও আলোচনা করব, তখন সেখান থেকে আমি অব্যাহত রাখব।
বাবিলের ইতিহাসের শুরুতে আছে এক ধর্মান্তরিত রাজা, আর শেষে এক দুষ্ট রাজা। বাইডেন হোক বা ট্রাম্প, কিছু যায় আসে না, কারণ দানিয়েলের গ্রন্থ শিক্ষা দেয় যে শাসককে স্থাপন ও অপসারণ করেন ঈশ্বরই। রবিবারের আইনের সময় ডেমোক্র্যাট হোক বা রিপাবলিকান, যেই নেতা থাকুন না কেন, নিশ্চিত যে তিনি দুষ্ট নেতা হবেন। নেবুখাদনেজ্জারই ছিল বাবিল, তিনি ছিলেন বাবিলের স্বৈরাচারী, তিনজন সৎ মানুষকে আগুনে নিক্ষেপ করতে প্রস্তুত ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি দানিয়েলের ঈশ্বরকে গ্রহণ করেছিলেন। শেষ নেতা বেলশাজারের ক্ষেত্রে কিন্তু তা হয়নি, তিনি ছিলেন দুষ্ট রাজা। ভবিষ্যৎবাণীতে যুক্তরাষ্ট্রের সূচনা মেষ শাবকের উপে, যা খ্রিস্ট ও মানবজাতির জন্য তার আত্মত্যাগের প্রতীক। শেষে যুক্তরাষ্ট্র ড্রাগনের মতো কথা বলবে। এই ইতিহাস রেখায় খ্রিস্ট থেকে শয়তানে পরিবর্তনটি নেবুখাদনেজ্জার ও বেলশাজারের পার্থক্যের মাধ্যমে উপস্থাপিত হয়েছে।
বেলশাসরকে ঈশ্বরের ইচ্ছা জানা ও তা পালন করার বহু সুযোগ দেওয়া হয়েছিল। সে দেখেছিল তার পিতামহ নেবুখাদনেজ্জারকে মানুষের সমাজ থেকে নির্বাসিত করা হয়েছিল। যে বুদ্ধিতে সেই অহংকারী সম্রাট গৌরব করতেন, তা যিনি দিয়েছিলেন তিনিই তা কেড়ে নিয়েছিলেন, এটিও সে দেখেছিল। সে দেখেছিল রাজাকে তার রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হল এবং তাকে প্রান্তরের পশুদের সঙ্গী বানানো হল। কিন্তু বেলশাসরের বিনোদনপ্রীতি ও আত্মমহিমা লালস্যা সেই শিক্ষা মুছে দিয়েছিল যা তার কখনোই ভুলে যাওয়ার কথা ছিল না, এবং সে এমনই পাপ করেছিল যেগুলোর কারণে নেবুকধনেজরের ওপর দৃষ্টান্তমূলক শাস্তি নেমে এসেছিল। তাকে অনুগ্রহ করে যে সুযোগগুলো দেওয়া হয়েছিল সেগুলো সে অপচয় করেছে। সত্যকে চিনে নিতে তার হাতের নাগালের সুযোগগুলো কাজে লাগাতে সে অবহেলা করেছে। উদ্ধার পেতে আমি কি করব, এই প্রশ্নটি সেই মহান কিন্তু মূর্খ রাজা উদাসীনভাবে পাশ কাটিয়ে গিয়েছিল। বাইবেল ইকো, 25 এপ্রিল 1898।
লক্ষ্য করুন, দুষ্ট বেলশাসরই ছিলেন সেই মূর্খ রাজা। তিনি তার পিতা নেবুকধনেজরের মতোই একই বিচার ভোগ করেছিলেন, কারণ উভয় বিচারই লেবীয় পুস্তক 26 অধ্যায়ের 7-12 হিসেবে বর্ণিত। নেবুকধনেজর মাঠে জন্তুর মতো 2520 দিন বাস করেছিলেন, যা 7টি বাইবেলীয় বছর, আর তার পুত্র বেলশাসরের যে বিচার দেয়ালে লেখা হয়েছিল সেটিও তদ্রূপ 2520-এর প্রতিনিধিত্ব করেছিল। পার্থক্য ছিল এই যে, নেবুকধনেজরের বিরুদ্ধে সেই বিচার তাকে পরিবর্তিত করে জ্ঞানী রাজায় পরিণত করেছিল, কিন্তু বেলশাসরের বিচারটি পড়েছিল মূর্খ রাজার ওপর।
বাবিলনের শেষ শাসকের কাছে, যেমন প্রতীকরূপে তার প্রথমজনের কাছেও, ঈশ্বরীয় প্রহরীর এই ঘোষণা এসেছিল, হে রাজা, তোমার প্রতি এই কথা বলা হয়েছে, রাজ্য তোমার কাছ থেকে চলে গেছে। দানিয়েল 4:31। ভবিষ্যৎ দোক্তারা ও রাজারা 5:33।
শেষ প্রেসিডেন্টের জন্য দেয়ালে লেখা সতর্কবার্তাটি হল সংবিধানের প্রথম সংশোধনী, যা চার্চ ও রাষ্ট্রের বিচ্ছেদের দেয়ালকে চিহ্নিত করে, যা শেষের সেই মূর্খ রাজা বোঝে না। লেবীয় পুস্তক 26 অধ্যায়ের 7-12 হল জনগণের ছত্রভঙ্গ, যা রবিবারের আইন প্রণীত হলে উত্তরের রাজা ঘটিয়ে দেবে। সেই ছত্রভঙ্গই রবিবারের আইনের পরবর্তী জাতীয় সর্বনাশ। ষষ্ঠ জাতি তাদের প্রতিষ্ঠাতা পিতাদের শিক্ষা ভুলে গেল, যারা সংবিধান রচনা করেছিলেন শুধু একটি দুর্নীতিগ্রস্ত চার্চ থেকে নয়, সেই দুর্নীতিগ্রস্ত নারীর সঙ্গে সহবাস করা স্বৈরাচারী ইউরোপীয় রাজাদের থেকেও সুরক্ষা দেওয়ার জন্য। প্রতিষ্ঠাতা পিতারা প্রতিনিধিত্ব করেন তাদের, যারা পোপতন্ত্র ও ইউরোপের রাজাদের প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তারা নিজের অভিজ্ঞতা থেকেই জানতেন, পোপতান্ত্রিক অন্ধকারের 1260 বছরের ছত্রভঙ্গ থেকে বেরিয়ে এসে এ ধরনের স্বৈর শাসনের বিরুদ্ধে সুরক্ষাই তাদের নতুন সংবিধানের কেন্দ্রবিন্দু হতে হবে। তারা জ্ঞানী পিতা ছিলেন, মেষ শাবকের মতো কোমল, কিন্তু শেষের পিতার ক্ষেত্রে তা নয়, কারণ সে ড্রাগনের মতো কথা বলবে। পিতারা এক ছত্রভঙ্গ থেকে বেরিয়ে এসেছিলেন, আর পুত্র আবার এক ছত্রভঙ্গে ফিরে যায়। উভয় ক্ষেত্রেই স্বৈর শাসক হল প্রথম পোপতন্ত্র এবং শেষ পোপতন্ত্র। প্রথম রাজা নেবুকধনেজর এবং শেষ রাজা বেলশাসরের ওপর যে বিচার এসেছিল তার প্রতীক ছিল লেবীয় পুস্তক ধ্বসিসে কর্দিত 7 সময়কাল ধরে ছত্রভঙ্গ হওয়া। নেবুকধনেজর তা নিজের জীবনে ভোগ করেছিলেন, আর বেলশাসরের ক্ষেত্রে তার মৃত্যুর সেই রাতেই দেওয়ালে তা তার সমাধি লিপি হিসেবে লেখা হয়েছিল। শুরুর দিকে রিপাবলিকান সিংয়ের প্রতীক ছিল উত্তরের রাজার বন্ধন থেকে তার মুক্তি, আর শেষের দিকে রিপাবলিকান সিংয়ের প্রতীক হল উত্তরের রাজার দ্বারা আনা বন্দিত্ব। রবিবারের আইনই হল সেই রাত যেদিন এটি বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য হিসেবে মরে যায়। এই চারটি চিত্রণে বেলশাসর, নেবুকধনেজর এবং রিপাবলিকান সিংয়ের শুরু ও সমাপ্তি সব ক্ষেত্রেই লেবীয় পুস্তক থসিসের 25 বাব্যই শুরু ও শেষের প্রতীক হিসেবে উপস্থাপিত। সেটি আলফা ও ওমেগার স্বাক্ষরকে নির্দেশ করে।
প্রথম যে সময়ের ভবিষ্যৎবাণী উইলিয়াম মিলার আবিষ্কার করেছিলেন সেটি ছিল লেবীয় পুস্তক 26 অধ্যায়ের 25-20। এটি ছিল সেই ভিত্তির প্রথম পাথর যা যিশু মিলারের কাজের মাধ্যমে স্থাপন করেছিলেন। এটি ছিল সেই প্রথম ভিত্তিমূলক সত্য যেটি অ্যাডভেন্টিজম 1883 আলে পাশে সরিয়ে রেখেছিল। যখন মিলারের সত্যের সব পাথরগুলো ভিত্তিতে বসানো হয়েছিল, তখন সেই সত্যগুলো হাবাকুকের 2 ফলকে উপস্থাপিত হয়েছিল, যা 1843 ও 1850 সালের অগ্রদূত চার্ট। ওই 2 ফলক ঈশ্বর ও তার নামাঙ্কিত জনগণের মধ্যে চুক্তিগত সম্পর্ককে প্রতিনিধিত্ব করে, যেমন 10 আজ্ঞার 2 ফলক প্রাচীন ইসরায়েলের সঙ্গে সেই চুক্তিকে প্রতিনিধিত্ব করেছিল।
লাওদিকীয় অ্যাডভেন্টিজমের শেষ প্রান্তে রবিবারের আইনের সময়, যখন প্রভুর মুখ থেকে তা উগরে দেওয়া হবে, তখন দেয়ালে হাতের লেখাটি হবে সেই 2টি পবিত্র অগ্রদূতদের চার্ট, যে চার্টগুলো তারা পড়তে পারে না,
কারণ তাদের ইতিহাসের শুরুতে যে সতর্ক বার্তা ছিল তার দ্বারা উপকৃত হতে তারা অস্বীকার করেছিল।
যুক্তরাষ্ট্রে 1837 সালের আর্থিক সংকট ছিল একটি জটিল ঘটনা যা অর্থনৈতিক কারণ, নীতিমালা এবং জল্পনামূলক কার্যকলাপের সম্মিলিত প্রভাবে সৃষ্টি হয়েছিল।
জল্পনামূলক বুদ্বুদ
1827 সালের পূর্ববর্তী বছরগুলোতে জমি ও বিনিয়োগে জল্পনামূলক বোম দেখা দেয় যা আংশিকভাবে দেশের পশ্চিমমুখী সম্প্রসারণ দ্বারা চালিত ছিল। জমির ওপর জল্পনা, বিশেষ করে পশ্চিম সীমান্ত অঞ্চলে, জমির দাম ফুলিয়ে তোলে এবং মাত্রাতিরিক্ত ঋণ গ্রহণের দিকে নিয়ে যায়।
সহজ ঋণ ও জল্পনামূলক ঋণ দান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রায়ই যথাযথ জামানত ছাড়াই বিপুল পরিমাণ ক্রেডিট ও ঋণ প্রদান করছিল।
ঋণে এই সহজ প্রবেশাধিকার জল্পনামূলক উন্মাদনাকে উস্কে দিয়েছিল এবং আর্থিক অস্থিতিশীলতার ঝুঁকি বৃদ্ধি করেছিল।
ব্যাংকের অতি সম্প্রসারণ, ব্যাংকগুলো দ্রুত তাদের কার্যক্রম সম্প্রসারিত করছিল এবং প্রায়ই তাদের কাছে সমর্থনের জন্য যে পরিমাণ ধাতব মুদ্রা, সোনা ও রূপা ছিল তার চেয়ে বেশি কাগজে মুদ্রা, ব্যাংকনোট জারি করত।
ওয়াইল্ডক্যাট ব্যাংকিং নামে পরিচিত এই প্রথার ফলে প্রচলনে নিয়ন্ত্রণহীন ও অবিশ্বস্ত মুদ্রার অতিরিক্ত প্রাচুর্য সৃষ্টি হয়েছিল।
জ্যাকসনের অর্থনৈতিক নীতিমালা, রাষ্ট্রপতি অ্যান্ড্রু জ্যাকসনের নীতিগুলি সংকটকে তীব্রতর করতে ভূমিকা রেখেছিল।
তিনি 1836 সালে স্পিসি সার্কুলার জারি করেন যেখানে নির্দেশ ছিল যে কাগজে টাকার বদলে কঠিন মুদ্রা, স্বর্ণ ও রূপা দিয়ে সরকারি জমি ক্রয় করতে হবে। এর ফলে ব্যাংক নোটকে ধাতব মুদ্রায় রূপান্তর করার হুড়োহুড়ি শুরু হয় যা আর্থিক টানাপোড়েন এবং ব্যাংক ধস ডেকে আনে।
আন্তর্জাতিক কারণসমূহ, যুক্তরাষ্ট্রের সংকট আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির দ্বারাও প্রভাবিত হয়েছিল।
যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার ব্রিটেনের অর্থনীতিতে মন্দা দেখা দেওয়ায় আমেরিকান পণ্য ও রপ্তানির চাহিদা কমে যায়, ফলে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং অর্থনৈতিক দুরবস্থা বাড়ে।
আতঙ্ক ও ব্যাংক রান
1827 সালের মে মাসে ব্যাংকগুলোর ধস এবং ঋণ সংকোচন সহ ধারাবাহিক আর্থিক ধাক্কার ফলে বিনিয়োগকারী ও আমানতকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই আতঙ্ক ব্যাংক রানের একটি ঢেউ সৃষ্টি করে এবং ঋণে গুরুতর সংকোচন ঘটায়।
মুদ্রা সরবরাহের সংকোচন,
ব্যাংকগুলো ব্যর্থ হওয়ায় এবং ঋণ প্রদানের শর্ত কঠোর হয়ে পড়ায় অর্থনীতিতে সামগ্রিক মুদ্রা সরবরাহ উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছিল। মুদ্রা সরবরাহের এই সংকোচন অর্থনৈতিক সমস্যাগুলোকে তীব্রতর করেছিল এবং মন্দাকে আরও গভীর করেছিল। এসব কারণের সম্মিলিত প্রভাবে একটি তীব্র অর্থনৈতিক মন্দাভাব দেখা দেয় যার বৈশিষ্ট্য ছিল ব্যাংক ব্যর্থতা, বেকারত্ব, ভোক্তা ব্যয়ের হ্রাস এবং সার্বিক অর্থনৈতিক মন্দাভাব।
আমাদের ভবিষ্যৎ নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই যদি না আমরা ভুলে যাই প্রভু যেভাবে আমাদের নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের অতীত ইতিহাসে তিনি যে শিক্ষা দিয়েছেন। লাইফ স্কেচেস 196।